25 ডিসেম্বর 2015, মাদ্রাসা মার্কাজুল উলুম ঢাকা, পশ্চিম সানারপাড়, শারুলিয়া, ডেমরা, ঢাকা। এসলাই বায়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুল আলিয়া।
আল্লাহ তাআলা এতটুকু আলহামদুলিল্লাহ ইলম তাওয়াক্কুল আছে যে আমরা আপনি দেখেছেন যে মাকুলের জন্য কোনো কালেকশন করি না, সে জায়গাতে এক জায়গায় বলছেন যে আমরা কালেকশন না করলে মাথা সৃষ্টি করে চলবে না, মাথা কি হবে চলবে। উনি তখনই কোথা থেকে 1 ঘন্টা পেয়ে গেলেন আমাদের জন্য জরুর, আমি খুশি হয়ে মানুষের জন্য এটাকে নামান আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে কোনো কালেকশন করবো না, আপনাদের কিছু ওয়ার্কশপের জন্য কথা বলে দিচ্ছি, আপনারা প্রাণ ধরে মহব্বতের কথা, মহব্বতের কথা আপনারা শুনবেন, শরীরে তো সুন্দরের কথা শুনবেন, এবং খুব খুশি যে
القلب انفصل عن الصدر قيل هل لذلك علم يا رسول الله؟ قال نعم، التجافي عن دار الغرور، والإنابة إلى دار الخلود، والاستعداد للموت قبل نزوله. فقال عليه الصلاة والسلام: أهل القرآن أهل الله وخاصته، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না, অল্প কিছুদিন এখানে থাকার পরে দুনিয়ার থেকে আমাদের সকলের বিদায় নিতে হবে। কুল্লমান আলাইহা ফান, এই দুনিয়ার সব কিছুই ধ্বংসশীল, কোনো কিছুই বাকি থাকবে না। তো মানুষ যখন দুনিয়া থেকে যাবে তো যেরকম সামান সঙ্গে নিয়ে যাবে, যা কিছু সে করবে দুনিয়াতে সেটারই ফলাফল তাকে ভোগ করতে হবে। হ্যাঁ, কুরআন শরীফে মহান রব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিচ্ছেন যে আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, জাহান্নামও বানায় রাখছি। যদি আমি আল্লাহকে মহব্বত করো, আমাকে মানো, আমার উপরে ইমান আনো, আমার কথা মোতাবেক জিন্দগি বানাও, তো আমি জান্নাতই দান করব। না, জান্নাতে অনন্তকালের জন্য তোমাদেরকে আমার মেহমান বানায় রাখবে। জান্নাত দান করা, ভোগ করলাম, আরাম করলাম, এই এক জিনিস। কিন্তু বড় ভীষণ বিষয় হল, রব্বুল আলামিন বললেন যে আমি জান্নাত তো দিবই, শুধু জান্নাত দান করব না, বরং জান্নাতে অনন্তকাল সম্মানিত মেহমানের মর্যাদা তোমাদেরকে রাখবে। এই প্রথমটা তো আল্লাহ পাকের রহমতই রহমত, কিন্তু দ্বিতীয়টা কি মামলা তো আল্লাহ পাক বেহতর জানেন। ভাই, দুনিয়ার থেকে বান্দা মাটির তৈরি বান্দা, নুথফার তৈরি বান্দা, সে দুনিয়ার থেকে গেলে তাকে জান্নাতে একটু ঠিকানা দিবে, এটা তো তার অনেক বড় মেহরবানি। কিন্তু মেহমানের মর্যাদা দেওয়া তাকে অনন্তকালের জন্য, এটা তো রব্বুল আলমিনের কি মামলা তো আল্লাহ পাক বেহতর জানেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, এত বড় মানুষ যার হাতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মতো এইরকম বড় বড় বহুত বড় বড় আউলিয়া তৈরি হয়েছে এই পৃথিবীতে। এত বড় মানুষ হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার মতো মানুষ তিনি বলতেন যে জান্নাত তো আল্লাহর খাস বন্দা, বড় বড় বন্দা, প্রিয় বন্দাদের ঠিকানা। আর আল্লাহ, আমি আশা করি তো জান্নাতে যাওয়ার যোগ্য না, তো জাহান্নামের আযাবও তো সইতে পারবো না, এই জন্য হে আল্লাহ দয়া করে জান্নাতিদের জুতার মধ্যে আপনি আশা করিকে একটু আশ্রয় দিন। ভাই, আপনি মোবাইল নিয়ে এইভাবে কেন বসে আছেন? রেকর্ড করতে হলে এরকম এভাবে ধরে রাখার কোনো দরকার আছে? ছবি তুলবেন না খবরদার, যিনি ছবি তুলবেন অত্যন্ত অন্যায় কাজ করবেন। তিনি ছবি তোলার এটা মাহফিল না, দিনের মাহফিল, দিনের জন্য আসছেন তো বসেন। আফসোসের বিষয়ে অনেক লোক খামখাই মোবাইল একটা নিয়ে, কয় টাকা দামের মোবাইল, এটা দিয়ে ছবি তুলতে হবে কেন? দিল আছে, দিল দিয়া আল্লাহর মহব্বতের কথা শুনেন, জিন্দগিতে সেই আল্লাহর দিনকে ধারণ করে তো কামিয়াব হয়ে যাব। মোবাইলকে তো মুসলমান বানানোর দরকার নেই, মোবাইল মোবাইলের জায়গায় জরুরতের কাজে ব্যবহার করা বস কত। মোবাইল দিয়া এই তামাশা যে ছবি তুলতে থাকা, কি নিচুতা আজকে মুসলমানদের, দিনের মজলি সেখানকে সেটাকে বানিয়েছে একটা দুনিয়াদারি। বাস কি বলার, কি করা, কান্নাকাটি করা, আফসোস করা, লোকদেরকে বলতে থাকা, কি করার আছে? এই একটু ঝামেলা করলেন তো, যে কথা বলতেছিলাম কথার গতিটা নষ্ট নষ্ট করলেন আপনি, এটাকে একটা ভালো কাজ করলেন? বলতেছি কোরআনের কথা, সুন্নার কথা, দ্বীনের কথা, এটা আপনার কাছে এক পয়সার মূল্য নেই, আপনার মোবাইল নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়তে হয়েছে। কি বলতেছিলাম মাওলানা? আপনার কাছে এসব কথা ভালো লাগে না? কেন মোবাইল নিয়ে এরকম অস্থির হয়ে গেছে? কি বলবো লোকদেরকে? খেল তামাশা মনে করে একটা মাহফিল কি আমরা এখানে ইনকাম করার জন্য আসি? সারা দেশব্যাপী আমরা সফর করি কিসের জন্য? আল্লাহর বন্দারা দিন শিখুক, দিনের কথা শুনুক, দিন দিন শিখাইতে গিয়ে সেখানে যদি যে আমাদের নিজেদের আখেরাত নিয়ে টানাটানি হয় সেটা কি দিন শিখানো? যারা এই ব্যবসা করে যে নিজের মাহফিলও করে, ভিডিও করে নিজের মাহফিল, এসা মৌলবীর কাছে দিন শিখার কোন দরকার নেই। এটা পেশা, এটা একটা ব্যবসা। হ্যাঁ, দিন তো খালেজ দিন, যেটার দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করব। সেখানে আমার দুনিয়াদারির অংশ কিভাবে আসতে পারে? আমার জজবা, আমার আবেগ, আমার জজবা, আমার আবেগ না, আমার আল্লাহর কথা, আমার রসুলের তরিকা, এটাই জান্নাতের পথ, আর কোন রাস্তা নেই। হ্যাঁ, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন দ্বারা যারা অনুসরণ করবে নিঃসন্দেহে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে, যে সুন্নত তরিকা যেটার উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে রেখে গেছেন, সেই সুন্নত তরিকা যারা ধারণ করবে, সেই সুন্নত তরিকা বান্দাকে খালি জান্নাতে পৌঁছাবে না, আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে। আরে মিয়া, জান্নাত তো খেদমত করবে, জান্নাত তো হলো যে ফল টল খাওয়া দাওয়া, হুর গিলমান, মধুর দরিয়া, শরাবের দরিয়া, হ্যাঁ, আনন্দ ফুর্তি ইত্যাদি। তো এরকম আনন্দ ফুর্তি তো দুনিয়াতেও করা যেত, তো জান্নাতে গিয়ে কি হবে? জান্নাতে আসল তো ভোগের জায়গা না, জান্নাত হলো রব্বুল আলামিনের দিদারের ঠিকানা। শুনতেছেন ভাইরা? মূসা আলাইহিস সালাম দুনিয়াতেই অস্থির হয়ে গেছেন আল্লাহকে দেখার জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা শুনতেছেন ভাইরা, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সহাবী শরীফ, সব হাদিসের কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব সমূহ এগুলো। এরিয়া কিতাব আছে মুসলিম শরীফ, এর মধ্যে হাদিস শরীফ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জীবনে তোমরা আল্লাহর জন্য কিছু করবে, নেক আমল করবে, নেক জীবন গড়বে, তো মৃত্যুবরণ করার পরে তোমরা আল্লাহ পাকের দিদার লাভ করবে। ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম, এটা একদম নিশ্চিত এবং সন্দেহাতীত যে তোমাদের মৃত্যুর আগে কশিন কালেও তোমরা লান তারাউ, আর ওই যারা পড়ছেন তাদেরকে জিজ্ঞাসা করে এর অর্থ কি, লান তারাউ রাব্বাকুম, কশিন কালেও তোমরা তোমাদের আল্লাহকে দেখবে না, হাত্তা তামুতু, যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করবে। এজন্য কিছু ভদ্রলোক যে লেখাপড়া কি করছেন জানি না, কোরআন হাদিসের যে পিশাব হোসেন তো বলে দিলেন যে না, এই দুনিয়াতে জিন্দা থাকতেও এমন নামাজ পড়বেন যে নামাজে আল্লাহকে দেখবেন, আর এরকম নামাজ না পড়লে সে নামাজ হবেই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন নিয়ে আসছেন না, আমরা দিন নিয়ে আসছি? দিন নাজিল হয়েছিল কি পিশাবের উপরে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, নাই পীর সাহেবদের নিকট? তো পীর, সেই পীর সহি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামিতে অভ্যস্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের সামনে মাথা নত করে, তার কথার সামনে মাথা নত করে, তার আল্লাহ রসুলের কথার সম্মুখে, হেদায়তের সম্মুখে, বাণীর সম্মুখে নিজের আমিত্বকে মিটিয়ে দেয়, নিজের অস্তিত্বকে মিটিয়ে দেয়, সে সত্যিকার দীনের পথ প্রদর্শক। আর যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সঙ্গে, আদর্শের সঙ্গে, বাণীর সঙ্গে, শিক্ষার সঙ্গে সংঘর্ষপূর্ণ কথা বলে, সে গুমরাহির অন্ধকারে নিমজ্জিত। খুব গুমরাহ আজকের আর রাহবরি কুনাত, যে নিজে অন্ধকারে ডুবন্ত সে কাউকে আলোর পথ দেখাবে কিভাবে? শুনতেছেন না কি হলো মানুষদের জানি না? আরে মিয়া, আপনাকে 10,000 লোকে অনুসরণ করে, 10,00,000, 10 কোটি লোকে অনুসরণ করে, তাইবুল্লাহ এরকম আজগুবি কথা বলার প্রয়োজন কি আছে? শেখ হলদিস আল্লামা আজগুল হক সাহেব রহমতুল্লাহ আলী বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দিন ছিলেন, হাদিস শাস্ত্র তিনি এমন ভাবে মন্থন করছেন। হুজুর আমাদেরকে বুখারী শরীফ পড়াইতেন বলতেন খুশির ছুটে, তোমাদেরকে কি বলবো যে পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের হাদিস ভান্ডার যেন আমার চোখের সামনে ভাসতে থাকে। এবং তিনি বলতেন যে লোকেরা মসনা বলে কিতাব দেখে দেখে, আমি তোমাদেরকে বলি শুকরিয়া হিসাবে যে আমি হাদিসের কিতাব থেকে মসনা বলতে থাকতে পারবো ইনশাআল্লাহ। হুজুর এই বর্তমান বিশ্বের অর্থনীতির উপরে কথা বলতে গিয়া হাদিস শরীফের উদ্ধৃতিতে রেফারেন্সে এমন ভাবে কথা বলতে থাকতেন, সমাধান পেশ করতে থাকতেন, সকলে হতবাক হইতে থাকতো। শুনতেছেন ভাই আপনারা? এই আল্লামা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাই এত বড় মানুষ ছিলেন, এই বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ আলেম নায়েবে রাসূল ওলিয়াল্লাহ হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলতেন, যিনি লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বলতেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করেন শামসুলক তুমি কি নিয়ে আসছো, বলবো যে রব্বুল আলামিন আমি কিচ্ছু আনতে পারি নাই, আমি অসহায় খালি হাত আসছি, এই দুইটা ছেলেকে নিয়ে আসছি, দুইজন আলিমকে নিয়ে আসছি, এই শেখুল হাদিস মাওলানা আজিজুল্লাহ সাহেব আর লালবাগের তখনকার প্রিন্সিপাল হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, এই দুইজন আলিমকে নিয়ে আসছি, ওদেরকে আমি গড়ছি, আমি মেহনত করছি, তৈরি করছি, এদের উসিলায় আমাকে মাফ করে দেন। আমি আশা করি আল্লাহ পাক ওদেরকে দেখে আমাকে মাফ করে দিবে। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি এত বড় মানুষ, তিনি তো এই কথা বলেন নাই যে আমি নামাজে আল্লাহকে দেখতে দেখতে সেজদা করি, আল্লাহকে দেখতে দেখতে রুকু করি। হাফেজ জিউজুর রহমতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, হ্যাঁ, যে সেগুলো দিয়ে আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি লালবাগের শাহী মসজিদে দাঁড়ায় বয়ানের মধ্যে বলতেছিলেন আমাদের সামনে, আল্লাহ আমি আজিজুল হক জিন্দা থেকে লাভ কি, আমার জীবনের 30টা বছর অন্তত হাফেজ হুজুরকে হায়াত হিসেবে দিয়ে দেন, হুজুর আরো জিন্দা থাক, বিশ্বের মানুষের উপকার হবে। সে হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কোনোদিন বললেন না আমি নামাজের মধ্যে আল্লাহকে দেখি। হযরত হাসান বসরি তিনি তো কোনোদিন বললেন না নামাজের মধ্যে আল্লাহকে দেখি। কি মানুষ আমরা! হ্যাঁ, আল্লাহ পাকের নূর দেখা এটা ঠিক, অন্তরে আল্লাহ পাকের নূর দেখা, আল্লাহ পাকের তাজাল্লি দেখা, এই বাইরের চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায় না পৃথিবীতে। কি কথা বোঝেন না যে ওলি আল্লাহ বড় না আল্লাহর নবীরা বড়? ওলি আল্লাহরা তো হলো আল্লাহর নবীদের সাচ্চা গোলামদের নাম। মূসা আলাইহিস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন, তুর পাহাড় যখন তিনি রব্বুল আলামিনের কথা শুনলেন তখন অস্থির হয়ে গেলেন, যাহা এই কথা এত সুন্দর, তো তিনি কত সুন্দর। মূসা আলাইহিস সালাম বললেন যে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার একটু দেখা দেন না, আমি একটু দেখি। তা আল্লাহ পাক বলছেন যে লান তারানি কুশিন, কেলো তুমি আমাকে দেখবে না, কুশিন কেউ দেখবে না, মূসা আলাইহিস সালাম দেখবেন না। কি অর্থ? যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় দেখতহীন ভাষা ঘোষণা করেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমরা লাইলাতুল বদরি লা তুযামুনা ফি রুয়াতিহি ওয়া ফি রিওয়া লা তুযাররুনা ফি রুয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে তোমরা এই দুনিয়ার থেকে বিদায়ের পর কিয়ামতের ময়দানে এবং জান্নাতের মধ্যে নিশ্চয়ই তোমরা মহান রব্বুল আলামিনকে দেখবে, যেমনটা তোমরা পূর্ণিমার চাঁদকে কোনো ঠেলা ধাক্কা ছাড়াই আরামসে দেখতে থাকবে। এইভাবে তোমরা রব্বুল আলামিনকে দেখতে পাবে, আল্লাহকে দেখবো, আল্লাহ পাকের দিদার নসিব হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মূসা আলাইহিস সালামকে বললেন যে লান তারানি কুশিন, কালো তুমি আমাকে দেখবে না। তো সাধারণ মোমেন্টরা যখন আল্লাহকে দেখবে জান্নাতে তখন কি মূসা আলাইহিস সালাম দেখবেন না? তো এই কথার অর্থ কি যে তুমি কুশিন কালো দেখবে না? ওই মুসলিম শরীফের হাদিস যে এই দুনিয়া থেকে বিদায়ের আগ পর্যন্ত কুশিন কালো দেখবে না। তাহলে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, হ্যাঁ, তিনি যদি আল্লাহকে দুনিয়াতে দেখতে না পারেন তাহলে ফের আমরা এই জমানার কোন পীর সাহেব হয়ে গেলে, কোন হুজুর হয়ে গেলে, কোন গাউস আব্দাল হয়ে গেলে বলা যে আরে মিয়া নামাজ পড়বো আল্লাহকে দেখতে দেখতে, যেই নামাজ আল্লাহকে দেখো না সেই নামাজ নামাজ না, এই কথাটা বলা কি ঠিক হলো? মুসলমানদের অন্তরকে এভাবে ভেঙে চুরমার করতে নাই, এইরকম ছোট বানাইতে নাই, কারণ এতে মুসলমান আরো গুমরাহির শিকার হবে। কেন? যে মুসলমান এখনো মিথ্যা ছাড়তে পারে নাই, এখনো গীবত ছাড়তে পারে নাই, এখনো ঘরের শরীর পর্দাটুকু কায়েম করতে পারে নাই, কিছু ইনকাম হালাল কিছু ভুল ডুলো হয়ে যায়, এইরকম মুসলমান কল্পনাও করতে পারে না আমি আল্লাহকে দেখবো নামাজের মধ্যে। তো যখন সে দেখবেই না, জানে যে আমি গুনাগার মানুষ, আল্লাহকে দেখবো এমন নামাজ পড়া সম্ভবই না, তো নামাজের প্রতি তার মন দুর্বল হয়ে যাবে। চল হয়তো নামাজ বাদই দিয়ে দিই, এই নামাজ পড়ে লাভ নাকি? আল্লাহকে দেখলাম না তো নামাজও হলো না, যখন নামাজ হলো না এই নামাজ আমাকে জান্নাতে নিবেও না, মাইকে এমনি এখাই কষ্ট করার দরকার নেই। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইয়া? আর এর বিপরীতে যার হাতে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আউলিয়া এবং ওলামায়ে দ্বীন পয়দা হয়েছেন, আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী, মুফতি মোহাম্মদ হাসান অমৃত শরীর রহমতুল্লাহ আলী, আল্লামা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলী, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী, বিশ্বের বড় বড় আলেমরা যার সামনে মাতামত করতেন, সে একই হল মত মারানা আসলাম আলী থানবীর নিকট এক সাধারণ মুসলমান বললেন, হজরতজি নামাজ তো পড়ি মন খালি এদিক সেদিক ছুটাছুটি করে, বাজারে যায় ঘাটে যায় কোথায় যায়, আমি আসি নামাজের মন ছুটাছুটি করে সেদিকে, যে অবস্থা নামাজটা পড়ি কত শখ অনিচ্ছাকৃত ভাবে আজেবাজে খেয়াল অন্তরে আসতেই থাকে। হজরত হাকিমুল মত থানবী বললেন, হে মুসলমান ভাই এই নামাজটাকেই ধরে রাখো, মন যেদিক যায় যাক তুমি আল্লাহর দরবারে হাজির হও, নামাজ পড়ো, নামাজটা পুরো করে দাও, নিঃসন্দেহে এই নামাজই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তো এতটুকু বললেন না, যে এর পক্ষে দলিল কি? দলিল কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যেই বান্দারা নফসের বিরুদ্ধে কষ্ট করে আমার হুকুম পুরো করে দেয়, এরকম কষ্ট স্বীকার করতে দেখলেই আমি গ্যারান্টি দিলাম আমি আল্লাহকে পাওয়ার সব রাস্তা আমি খুলে দেব। জাহাদু মানে ফুর্তিতে নামাজ পড়া না, জাহাদুর মানে হলো যে কষ্টের সাথে কষ্ট হয় তারপরও কষ্ট করে আল্লাহর হুকুমটা পুরো করা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তোমার মন ভিন্ন দিকে টানে, ওয়াম্মা মান কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকদ খাবা মান দাসাহা। আল্লাহ পাক বলেন যে তোমার মন টানে দুনিয়ার দিকে, অন্যদিকে তুমি ছুটো মাওলার দিকে, এই যুদ্ধরত মন নিয়ে আমাকে ডাকলে, আমার কথা মানলে, আমার জন্য নামাজ পড়লে, আমার বন্দেগী করলে, আমি অঙ্গীকার করলাম যে নিঃসন্দেহে তুমি কামিয়াব হয়ে যাবে, মানে তুমি নিঃসন্দেহে জান্নাতি হবে, নিঃসন্দেহে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই কোন ধরনের প্রিয় মুরিদি? এই তো মারাত্মক ধরনের অজ্ঞতা আল্লাহর দিন সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে। জেনারেলি পড়াশুরু করে অনেকে কোন ওলি আল্লাহর সঙ্গে ঘোরাঘুরি করে খেলাফত পাওয়া যান তো পিসাব হয়ে যান। তো এই সমস্ত মানুষদের উচিত, আমি ইংরেজি শিক্ষিত লোক, তো এক বুজুর্গ আমাকে খেলাফত দিচ্ছেন, এখন মানুষ আমাকে পিসাব বলে, এই জন্য এটা না মনে করা যে আমি স্বয়ংভর, আমি সবকিছু, আমার কাছে ওহি নাজিল হলে যেমনটা এলেমওয়ালা হয় আমি তেমনটা এলেমওয়ালা, এটা মনে করলে ভুল হবে কিনা? এই মানুষটার তখন মনে করতে হবে এক কামেল বলি, এক বুজুর্গ আল্লাহওয়ালা আমাকে যে ভারী দায়িত্ব দিচ্ছেন, আমার তো এলেম নাই, আমি কোরআন জানি না, আমি হাদিস জানি না, আমি দীন জানি না, আমি বুখারী শরীফ নিজে পড়তে পারি না, শরীয়তের মসনা মাসায়েলের খোঁজ খবর রাখি না, আমি ভারী দায়িত্ব পালন করব কিভাবে? তাহলে একটা মাত্র পথ, সেটা হলো যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বন্ধ করো এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যে যারা আলেমে দীন সচ্চা তারা নবীদের ওয়ারিস, তা আমি সারা জীবন এই আলেমদের নিকট থেকে জানতে থাকব, তাদের নিকট থেকে জানব, তা আমি উপকৃত হব, আমার সঙ্গে যারা সম্পর্ক রাখে, আমার যারা ভক্ত অনুরক্ত, আমার যারা শিষ্য মণ্ডলী হবে, ওলামায় দীন থেকে জানব এবং আমার ভক্তদেরকে বলবো। তো এর দ্বারা নিজেও আলোকিত হবেন আর তাকে যারা অনুসরণ করবে তারা সবাই আলোক দীপ্ত জীবন নিয়ে বিনা বাধা জান্নাতে প্রবেশ করার অধিকার লাভ করবে, সব জান্নাতি হবে ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? কিন্তু এর বিপরীতে সে যদি মনে করে আমি মুস্তাকিল বিজ্জাত, আমি সবকিছু, আর কারো কাউকে আমার দেখতে হবে না, ডান বাম কোন জায়গায় আমার যাওয়ার দরকার নাই, এও যদি মনে করে, তো হযরত হাকিমুল উম্মত তানভীর ওয়াংলার মতো এত বড় আলেমে দ্বীন বুজুর্গ আরেফ মুফাসসির ফকীহ তিনি বলেন যে মুস্তাকিল বিজ্জাত হুয়া ও মুস্তাকিল বজ্জাত হুয়া, যা আলেমে দ্বীনের ধার পরোয়া করে না, কোরআন হাদিসের দিকে তাকানোর দরকার মনে করে না, পূর্বসূরি উলামায়ে দ্বীনের শিক্ষা দীক্ষা জানার দরকার মনে করে না, বরং মনে করে যে আমি যেটা বলি আর ভাবি আর আমার কল্পনায় আর খেয়ালে আর অন্তরে জাগে ভাসে উদয় হয় এটাই কমপ্লিট দ্বীন, এসে ধ্বংস বরবাদ হয়ে গেছে। ও মুস্তাকিল বজ্জাত হুয়া, কি কথা বুঝেন না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। পীর মানে অনেকে পীর শব্দটা শুনলেও বিরক্ত হয়, এবং এর একটা কারণও আছে হয়তো বা, আর সেটা হলো যে বহুত লোক পীর মুরিদি করে লোকদেরকে ওই পিসায় পিজে খোদার আসনে বসে যান, এমন কীর্তিকলাপ করেন যে মানুষ আল্লাহ রসুলকে ভুলতে শুরু করে, নামাজ ত্যাগ করে, হালাল হারামের পরোয়া নাই, শরীয়তে নির্ধারিত আল্লাহ রসুল করে নির্ধারিত সীমানার পরোয়া নাই, পর্দা পুশিদার সীমানার কোনো তোয়াক্কা নাই। এমনটা যখন হয় যারা খাঁটি দিন তালাশ করেন এই ধরনের পীরদের প্রতি তারা বীতশ্রদ্ধ হয়েই পড়েন এবং হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যে প্রফেসর মানে যেমন একজন শিক্ষক, হেড মাস্টার একজন শিক্ষক, এরকম টিচার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অনুরূপভাবে ইসলামের লাইনে যারা শিক্ষক তো হাদিস শরীফ পড়াইবে তারা মহাদ্দেশ বলে, আর যিনি বড় মাপের মহাদ্দেশ তাকে শেখুল হাদিস বলে, বিশেষ করে যারা বুখারী শরীফ পড়ান তাদের কি আজকাল শেখুল হাদিস বলে, আর যারা মোস্তা মাসাইল এবং ফতোয়া দেন তাদেরকে মুফতি সাহেব বলে, মসজিদে আজান দেন তো মুয়াজ্জিন সাহেব বলে, নামাজ পড়ান তো ইমাম সাহেব বলে, জুমার নামাজ পড়ান শুধু তো খতিব সাহেব বলে। এই উপমহাদেশে এবং ইরাক, ইরান, আফগানিস্তান, খোরাসান এই সকল অঞ্চলের লোকেরা যে যারা আল্লাহর মহব্বত শিক্ষা দেন এবং আল্লাহর সঙ্গে জুড়বার মতো আখলাক চরিত্র জীবন ধারা শিক্ষা দেন এবং উন্নত চারিত্রিক জীবন শিক্ষা দেন, এই দিনের এই উস্তাদদেরকে এই সকল অঞ্চলে অনেকেই পীর বলে। কি কথা বলছেন নাই? প্রফেসর বলা যেরকম কোনো অপরাধ না, মাস্টার বলা অপরাধ না, স্যার বলা অপরাধ না, প্রিন্সিপাল বলা অপরাধ না, মুদিরুল জামিয়া বলা অপরাধ না, বিষয় বলা মূলত এরকম কোন অপরাধী বিষয় ছিল না, কিন্তু কিছু ভাইরা বিভ্রান্তি সৃষ্টি করেন কারণে হয়তো বা কিছু মুসলমানরা কিছু বিভ্রান্তিমূলক উক্তিও করেন, একটাও ঠিক না, না বিভ্রান্তি সৃষ্টিকারী এরকম পীরের ভূমিকা অবতীর্ণ হওয়া চাই, না কিছু বিভ্রান্তদেরকে দেখা বিভ্রান্তিমূলক উক্তি করা চাই। সব প্রফেসর কি ভালো? কিছু প্রফেসর তো এদিক সেদিকও হইতে পারে, তাই বলে পাইকারি ভাবে সব প্রফেসরকে বকতে শুরু করা এটা কি যুক্তিযুক্ত হবে? কি কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। যাই হোক, তো অনেক দূর যাওয়া হয়েছিল, আমি বলতেছিলাম হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এর মতো মানুষ, তিনি বলতেন যে হে আল্লাহ, জান্নাত তো অনেক বড় বন্দাদের ঠিকানা, আমার মতো আশরাফ আলী সেখানে কিভাবে প্রবেশাধিকার লাভ করবে? আর আল্লাহ আপনি আশরাফ আলীকে অন্তত জান্নাতীদের জুতার মধ্যে একটু আশ্রয় দিয়ে, এই হলো আল্লাহকে যারা ভয় করেন সে মানুষদের অবস্থা। দম্ভ, গর্ব, গরিমা, অহংকার এগুলো এ সকল মানুষদের মধ্যে থাকে না। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় বড় মুহাদ্দিসরা তার শিষ্য ছিলেন। হাম্বলি মজহাবের বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ইমাম আল মুগনি, হাম্বলি মজহাবের বিখ্যাত কিতাব, এই কিতাবের যিনি লেখক ইবনে কুদামা আল মুকাদ্দাসি আল হাম্বলি রাহমাহুল্লাহ, তারও উস্তাদ ছিলেন হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা? এইরকম বড় মানুষ যিনি বড় আলেম, বড় বুজুর্গ, বড় আরেফ, আল্লাহর ভয়ে কম্পমান, যা সারা পৃথিবীর মানুষ যার দেওয়ানা। এখন পর্যন্ত বিশ্বের বিশাল অংশের মানুষরা যাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, অনুসরণ করে, সেই বড় জিলান রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইমাচু সালামত বলবে গোর বরে আসন্তু বরে চুস্তি ও চালাকি মা। আমি যদি ইমানটুকু নিয়ে কবর যেতে পারি, ইমানটুকু নিয়ে কবর যেতে পারি, তাহলে আমি বিশ্বাস করব যে আমি কামিয়াব হয়ে গেছি, আমি সফল কাম হয়ে গেছি। তো হযরত বড় পীর জিলানি কতটা আল্লাহকে ভয় করতেন, কিন্তু এই জমানার এক একজনের কথা শুনলে মনে হয় যে বড় পীর জিলানিকেও এক একজন ছাড়াই গেল কিনা। হ্যাঁ, যারা বড়দেরকে শ্রদ্ধা করতে জানে না, বড় আরে বড় আলিম বড় বুজুর্গ আনের সামনে মাথা নত করতে জানে না, তাদেরকে অনুসরণ করতে জানে না, নিঃসন্দেহে হেদায়তের পথ থেকে তারা বিচ্যুত মানুষ। আর যে নিজে বিচ্যুত তো তাকে অনুসরণ করলে সে অনুসরণকারীরা সে জান্নাতের সিরাতুল মুস্তাকিমের অনুসারী হতে পারবে কিভাবে? এজন্য কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন, ঈমানওয়ালারা আল্লাহর ভয়ে কম্পিত জীবন তোমরা গড়বে, আল্লাহর হুকুম আহকামের অধীন জীবন গড়বে। এর জন্য সাচ্চা যারা আমার বান্দা আউলিয়া তাদের তোমরা অনুসরণ করবে তোমাদের জীবন গড়ার জন্য। খাঁটি লোকের সান্নিধ্যের বরকতে জীবন সুন্দর হয়। হ্যাঁ, যে সঙ্গ গুণে রঙ্গ ধরে, যেমন সঙ্গলা ভদ্রলোকের ছেলে ডাকাত গুন্ডা মদখোর সন্ত্রাসী, এদের সঙ্গে দীর্ঘদিন থেকে উঠা বসা করতে করতে দেখা যায় ভালো মানুষের সন্তান লাঞ্ছিত হয়ে গেছে, ফের বাপ মা ঘরে বসে কাঁদতে থাকে, হা কি হলো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিসু সালিহ খায়রুম মিনাল বাহদা ওয়াল বাহদাতু খায়রুম মিন জালিসি সু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ওয়ালা লোক পাইলে, দিনদার নেককার একদম আল্লাহ রাসূলের কথার উপরে অটল জিন্দেগীওয়ালা কোন মানুষ যদি পাও, তার সঙ্গে থাকা তোমার একলা একলা হাজারো নফল ইবাদত করার চেয়ে বেশি দামি। শুনতেছেন ভাই? আল ওয়াদত, এটা ওয়াদত মানে ওয়াদত যে তুমি একলা থাকা যাই করো, একলা এশরাক, একলা আউয়াবিন, একলা তাহাজ্জুদ, একলা জিকির, একলা হাজার নফল আমল, তার চেয়ে অনেক দামি কোন কামিল আল্লাহওয়ালার সঙ্গে থাকা। একটা লোক সে মসজিদে নববীতে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে বা এমনি নামাজই পড়তেছে, আর আরেকজন গিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে চুপচাপ বসে আছে, ওই লোক লাখ নফল পড়ে, তার চেয়ে অনেক দামি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক এক নজর দেখা সামনে বসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পৃথিবীতে তিন জিনিস আমার নিকট সবচেয়ে দামি সবচেয়ে প্রিয়, আর নজর ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাক মালি আলাইক, এক এক নজর আপনাকে দেখা সারা বিশ্বের সব কিছুর চেয়ে আমার নিকট বেশি দামি। এই আসমান থেকে দামি, জমিন থেকে দামি, এই চন্দ্র সূর্য থেকে দামি, এই দুনিয়ার সকল বাদশাহ থেকে দামি, সকল রাজমুকুট থেকে দামি, সকল সিংহাসনের চেয়ে বেশি দামি, সকল হীরা কাঞ্চনের চেয়ে বেশি দামি। শুনতেছেন ভার? আর নজর ইলাই, তো এক এক নজর আল্লাহ রসুলকে দেখা সবচেয়ে বেশি দামি। এজন্য সাহাবা ইকরামের এই মর্যাদা, যে এত বড় সাহাবা ইকরামের এক একজনের এত উচ্চ মর্যাদা, সারা দুনিয়ার সকল ওলি আউলিয়া গাউস কুতুব হুজুর কেবলা পীর সাহেব সকলের একত্রিত করলে তারপরও কোন সাহাবির পায়ের ধুলার বরাবর হওয়া কোনদিন সম্ভব না। তাদের এই মর্তবা কিসের কারণে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের কারণে, নাকি তাদের নিজের ব্যক্তিগত নফল আমলের কারণে, তাদের হজের কারণে, তাদের উমরার কারণে, তাদের জিহাদের কারণে, তাদের তাহাজ্জুদের কারণে? কিসের কারণে? কেবলমাত্র রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যের কারণে। বুঝা গেল, সাহাবীদেরকে বড় বানাইছে তাদের এলেম না, তাদের তাহাজ্জুদ না, তাদের হজ উমরা না, তাদের যুদ্ধ না, বরং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে যদি কোনো মুসলমান আল্লাহর দ্বীনের জন্য 1,12,000 যুদ্ধ করেন, আর মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ তার গুলিতে গুলিতে একদম ঝাঁঝরাও হয়ে যায়। তারপরও কি এই মানুষটা হযরত বিলালের পায়ের ধুলা সমান হতে পারবে? অথচ এই লোক একদম বুখারী শরীফ পুরো মুখস্থ জানলো, মুসলিম শরীফে 10 মিনিটে পুরো শুনে দিতে পারলো, পুরো 30 পারা করে একদম মুখস্থ 2 রাকাতে শুনে দিল। এত বড় এলেমওয়ালা, তমাম দুনিয়ার 4 মজাবের ফতোয়ার কিতাব সব একদম মুখস্থ, তারপরও কি এই মানুষটা কোন সাহাবীর পায়ের ধুলার বরাবর হওয়া সম্ভব? কেন? কারণ কি, এই বড় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, তিনি তো নবীর কোন সাহাবিকে দেখেন নাই, রসুল সাল্লামকে তো দেখার প্রশ্নই আসে না। শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাওলানা কারামত আলী জৌনপুরি, হযরত বড়পীর জিলানি, এই সব মানুষ, এমনকি হযরত হাসান বসরি, যিনি সাহাবিদেরও শিষ্য ছিলেন, শুনতেছেন ভাইরা? এই তারা কেউ কি তাদের সকলের এলেম একত্রিত করলে, সব মানুষগুলোকে এক জায়গায় একত্রিত করলে, তাদের সারা জিন্দগির এবাদত জিন্দগি একত্রিত করলে, টোটাল দিয়ে বললো হ্যাঁ এইবার সাহাবির সমান হয়ে গেছেন তারা সবাই মিলে, এটা কি বলা যাবে? কোশ্চিন গেলো না। কেন, কোন পার্থক্যটা? ওই সাহাবি তো এতগুলো ফতোয়ার কিতাব জানতেন না, এত তাফসীর কিতাব পড়েন নাই, এত বুখারী শরীফ মুখস্থ করেন নাই, তো কিসের কারণে তাহলে সাহাবির মর্যাদা? একটাই শুধু সূত্র, ইমান সঙ্গে আল্লাহ রসুলের সোহবত। শুনতেছেন ভাই? এই উম্মতের লোকেরা বর্তমান সময়ে যেটা ভুলে গেছে সেটা হলো যে কোন কামেল আল্লাহ ওয়ালার সোহবত, যে কামেলের সোহবত মানুষকে উর্দ্দে উঠায়, ইমানকে উর্দ্দে উঠায়, এখলাসকে উর্দ্দে উঠায়, তার সেজদাকে অনেক উর্দ্দে তোলে, অনেক দামি বানায়, যে আমি নিজে নামাজ পড়লাম এটাও নেক আমল, কিন্তু কোন আল্লাহ ওয়ালার পরামর্শে সোহবতের এবং দোয়ার বরকতে যে জীবন লাভ হলো ইমানে, এখন সেই জীবন নিয়ে নামাজ, ব্যক্তিগত নামাজের চেয়ে নামাজ লক্ষ লক্ষ বর্তমান চেয়েও বড়। শুনতেছেন ভাই? এর পক্ষে কোরআন হাদিসে দলিল তো আছে ভাইরা, কিন্তু আমরা সেগুলো খেয়াল যদি করতাম, বিশেষ করে এখন তো দুনিয়াতে মুসলমানদের মধ্যে ইসলামী শিক্ষা শিক্ষিত মুসলমান অনেক, এই ইংলিশ বই পড়ে, ইন্টারনেট থেকে বই পড়ে, কেউ এমনি বাজার থেকে বই পুস্তক পড়ে, আর এতটা পড়ে নিজের ঘরে অনেকে মাশাআল্লাহ দিনই প্রেরণা নিয়ে ইসলামী বই পুস্তক সংগ্রহ খুব সংগ্রহে রাখে, এগুলো পড়াশোনা করতে থাকে, এতে অনেকেরই বিভ্রান্তি ঘটে। তাহলে কি আমি কি কম জানি? কি কথা বুঝেন না? আমার ভাইরা ব্যক্তিগতভাবে হাজার হাজার কিতাব পড়ার পরেও সে ততক্ষণ পর্যন্ত আলেমে দিন না যতক্ষণ না কোনো আলেমে দিনের নিকট থেকে ইলমে দিন সে শিখে, কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পর্যন্ত আল্লাহ পাক একটা মাধ্যমে ইলমে দিন দান করছেন, জিবরিল আমিনকে মাধ্যম বানাইছেন, তার মাধ্যমে আল্লাহ পাক ইলমে দিন দান করছেন, কি কথা বুঝেন নাই? আর এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ পাক দ্বীনের ইলম দান করার জন্য নবীকে উস্তাদ বানাইছেন, তাবেইনদেরকে, হাসান বসরিদেরকে, আমির সাহাবীদেরকে, হযরত ইবনে সিরিনদেরকে ইলম দান করার জন্য, দ্বীন দান করার জন্য আল্লাহ পাক সে সাহাবীদেরকে উস্তাদ বানিয়ে দিয়েছেন। সব সময় কোন আলেমে দ্বীনের মাধ্যমে দ্বীনের সঠিক ইলমের মানুষের কাছে পৌঁছতে থাকছে। তো যেই মানুষ ব্যক্তিগতভাবে পড়াশোনা করে, সে নিজের ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমে একজন ভালো পণ্ডিত মানুষ বটে, কিন্তু আলেমে দ্বীন না। আপনারা কথা খেয়াল করতেছেন? কশ্চিন কালো কোন উস্তাদ ব্যতীত এই পৃথিবীতে কোন আলেমে দ্বীন পয়দা হন নাই, উস্তাদ ব্যতীত কোন আলেমে দ্বীন নাই। এজন্য আলেমে দ্বীনকে উস্তাদ বানানো ছাড়া ব্যক্তিগত পড়ার মাধ্যমে যে হাজার হাজার শিক্ষা দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং সে হাজার হাজার বই পুস্তকও পড়লো, তারপরও তার এই দ্বীনী বই পুস্তকগুলো ততক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য নয় যতক্ষণ না বিজ্ঞ কোনো আলেমে দ্বীন সেটাকে দেখা এটাকে স্বীকৃতি দেন যে ওকে ঠিক আছে। কি আমার কথা বুঝে আসছে ভাইরা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দেন। কি আয়াত শরীফ পড়ছিলাম আমি? হ্যাঁ আজিব ভাই, সুবহানাল্লাহ, ওয়াহ ওয়াহ। আমার ভাইরা কোরআন শরীফ আল্লাহ পাক জান্নাত জাহান্নাম দুইটারই পথ বয়ান করছেন। কিন্তু ফের এক আয়াতে আল্লাহ পাক বলেন যে দেখো আমি যদিও আযাবের কথা বলি যে অন্যায় করলে জাহান্নাম আছে, শাস্তি হবে, আর তোমরা যদি ভালো চলো তাহলে তোমাদেরকে জান্নাত দিব, কিন্তু তোমরা কি মনে করো যে আমি আযাব দেওয়ার জন্য দিন রাত অপেক্ষা করতেছি? আসুক তো আচ্ছা রকম শাস্তি দিব। এই কি আল্লাহ পাকের শান, ওয়ারে সুবহান আল্লাহ, কি বলা! আল্লাহ পাক এক আয়াতে বলেন মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, হে বান্দারা আমি তোমাদেরকে আযাব দিয়ে আমার কি লাভ, যদি তোমরা শুকর গুজার বান্দা হও, যদি আমাকে মহব্বত করো, ভালোবাসো, শুকর গুজার করো। শুকর গুজার মানে যে তোমরা যাই দেখলা বললো যে আমার মাওলা দিচ্ছেন আমাকে, এটা আমার মাওলা দিচ্ছেন, আমি আমার আল্লাহ, আমার সব কিছু আল্লাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ পাকের নিকট, আল্লাহুম্মা ইন্নি আবদুকা, আল্লাহ আমি আপনার, ওয়াবনু আবদিকা আমার বাবাও আপনার, ওয়াবনু আমাতিকা আমার মাও আপনার, আমি আমার বাবা আপনার গোলাম, আমি আপনার গোলাম, মা আপনার বান্দি, হ্যাঁ নাসিয়াতি বিয়াদিকা, আমার চুলগুচ্ছ ধরে আপনি যেদিক খুশি সেদিকে আমাকে টানতে পারেন, আপনার মর্জি, আপনার খুশি, আপনার ইচ্ছার অধীন আমার এই জীবন। শুনতেছেন ভাইরা? তো মানুষ তো এমন মানুষকে বলে যে দম্ভ করে না, গর্ব করে না, নমরুদের ভূমিকা অবতীর্ণ হয় না, ফেরাউনের মতো এরকম অহংকার প্রদর্শন করে না, বরং সে খেয়াল রাখে আমার এক মালিক আছেন, আমার যিনি আমাকে পালেন, যিনি আমার সব জরুরত পুরা করেন, যিনি আমার সর্ব অবস্থা আমাকে দেখেন, আমার উপর নজর রাখেন, আলো অন্ধকারে তার দৃষ্টিসীমার বাইরে আমি যাইতে পারি না এক মুহূর্তের জন্য। এবং পরন্তু যে আল্লাহ পাকের তরফ থেকে দুই ফেরেশতা নির্ধারিত আছেন প্রত্যেক মানুষের সঙ্গে, আল্লাহ তো নিজে দেখেনি। এরপরে আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কাঈদ, দুইজন ফেরেশতা যা কিছু আমল করে মানুষ ডান দিক বাম দিকে দুইজন তারা সব সাথে সাথে সংরক্ষণ করতে থাকেন। আনিল ইয়ামিনি ওয়ানি সিমালে কায়েদ মানে, কায়েদ মানে যে বসে থাকে, আর কায়েদ মানে যে সঙ্গে থাকে যেই হালতই হোক, জালেস মানে যে বসে থাকে, আর জালিস মানে যে সঙ্গে থাকে, চাই সে যার সঙ্গে থাকে সে যে হালতই আছে। কথা বুঝুন না ভাইরা, তো যে দুইজন ফেরেশতা সর্বদা মানুষের সঙ্গে আছে, যাই করে সাথে সাথে ফেরেশতা নোট করে, ইসলাম দিনই মজলিসে পড়ছে ফেরেশতা নোট করতে থাকে এই দুই ঘন্টা যাবৎ এখানে বসে আছে, আর যদি এর মধ্যে উজু করলো তা আবার ফেরেশতা লাগে যে মাঝখানে গিয়ে উজু করছিলেন, উজুর মধ্যে মেসওয়াক করছে তো ফেরেশতা লাগে যে উজু মেসওয়াক করা ছিল, এতে সুবিধা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যেই নামাজ মেসওয়াক ওয়ালা হয়, মেসওয়াক বিহীন 70 রাকাতের চেয়ে মেসওয়াক ওয়ালা 1 রাকাতের মর্তবা বেশি। ফেরেশতা এটা নোট করতে থাকেন, কি আশ্চর্য আল্লাহ পাকের শান। এর মধ্যে হঠাৎ হাঁটতে হাঁটতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতা লিখলেন, এর মধ্যে হাঁটতে হাঁটতে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। আরে এইটুকুর ফায়দা কি, যে হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন আমার বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সাত আসমান জমিন এবং এর মধ্যে যা আছে এর থেকে ভারী দৌলত কামায় সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা। তো ফেরেশতারা এগুলো নোট করতে থাকেন, এত বড় আজীব, এত বিস্ময়কর ব্যবস্থাপনা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার ভালোবাসার জীবনের প্রতিটি ক্ষুদ্র বড় রিপোর্ট সংরক্ষণের জন্য। যেখানে যা করলো একজনকে দেখছে আসসালামু আলাইকুম, এই সাথে সাথে ফেরেশতা লিখলেন যে আসসালামু আলাইকুম বলছেন, ফায়দা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খালি আসসালামু আলাইকুম বললে 10 লিখে দেওয়া হবে কিয়ামতের দিন। ও আরেক এর ভিতরে আরেকজনের সঙ্গে দেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ফেরেশতা লিখছেন ও রহমতুল্লাহ পর্যন্ত বলছে, ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে তো তাকে 20 নেকি দেওয়া হবে। হে আরেকজন একটু পরে দেখা হয়েছে, এইবার হিম্মত করে বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু, ফেরেশতা পুরাটা লিখছে। তো কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওবারাকাতু পর্যন্ত বললে আল্লাহ পাক তাকে 30 নেকি দান করবেন। শুনতেছেন ভাইরা? এর মধ্যে জনাব সে মসজিদের ভিতরে ঢুকতেছে, ডান পাও দিয়ে ঢুকতেন তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম, তো আমিও ডান পাও দিয়ে ঢুকি। ফেরেশতা লিখলে নোটে যে মসজিদে ঢুকতেছেন তিনি ডান পা দিয়া। ফায়দা কি যে এক সুন্নতের আমল করলে কমপক্ষে দোষ নেই। শুনতেছেন ভাইরা, আজীব সে মহাবলা যে খানা খাওয়া শুরু করলো, সবাই খায় যা যা খুশি তা, আরে খাইতেছে শুরু করলো বিসমিল্লাহ রহমান রহিম, সাথে সাথে ফেরেশতা লিখলেন ইনি খানা শুরু করছে বিসমিল্লাহ পড়ে। আর এই সব রেকর্ড হইতেই থাকতেছে, একদিকে নেকি আর নেকি, আরেকদিকে কিয়ামতের ময়দানে যখন বান্দাকে হাজির করা হবে তখন এই রেকর্ড নামা যখন পেশ হবে, এই নামাজ, এই জিকির, এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, এই মাঝে আসসালামু আলাইকুম, এই আস্তাগফিরুল্লাহ, এই চোখের পাখি, এই ইসলামী মজলিস, এই মসজিদে প্রবেশ, এই কোরআন শরীফ তেলাওয়াতে, কোরআন শরীফে তুচ্ছুমু খাওয়া, বেশুমার রিপোর্ট আর নাকি, আল্লাহ পাক কি পরিমাণ খুশি হবে যে আমার বান্দারে পাঠাইছিলাম ও কি করছে এগুলি, এই হজে দৌড়াইতেছে, এই তওয়াব করতেছে, এ সাই করতেছে, এ পাথর মারতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, কি আশ্চর্য আমার এই বান্দা। হ্যাঁ, তাওহীদ তো ইয়ে হ্যায় কি বস খুদা হাশর মে কহ দে ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। শুনতেছেন ভাই? হ্যাঁ, এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন এ তো কেয়ামতের দিন, তো আল্লাহ পাক আমল নামা দেখাবেন, আছে না এটা জানেন তো সকলে, কিন্তু আরেকটা ঘটনা সকলের জানা আছে কিনা, যে সেটা হলো কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন যে কি এটা তাইরাহু ফি উনুকিহি, হ্যাঁ হাফেজ সাহেবরা নাই ভাই, তুমি হাফেজ না, পান খাও খালি হাফেজের দল, কিন্তু কি আছে বলো, এর আগে তাইরাহু ফি উনুকিহি, হ্যাঁ পরেরটা তো বড় আগে থেকে, হ্যাঁ এই আয়াত পাকে মহান রব্বুল আলামিন বলেন যে যখন বান্দা কবরস্থানে থাকবে, কবরের মধ্যে যখন থাকবে, তাইরাহু ফি উনুকিহি, তার আমল নামা এটা তার সঙ্গেই থাকবে। ফের কিয়ামতের ময়দানে আসবে তখন যে বলা হবে যে এইবার তোমার আমল নামা, হ্যাঁ ইকরা কিতাব কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আবার কিয়ামতের ময়দানে এই আমল নামাই তার সামনে খুলে দেওয়া হবে। তো ভাবলাম যে কি এতে ফায়দা কি হবে, আমল নামা, এই আমল নামা মানে এরকম কিছু না যে এই কাগজে লেখা কোনো, আমাদের বাংলা বাজারের থেকে কিনলে কাগজ পাওয়া যায় যে, হ্যাঁ না, তো সেই কাগজে লেখা কোনো আমল নামা থোড়াই, মহান রব্বুল আলমিনের আসমানি ব্যবস্থাপনায়, এবং আজকাল কম্পিউটার ভিতরে এক পৃথিবী লেখা যায়, কি লেখা যায় না, মোবাইলের মধ্যে সারা পৃথিবী লেখা যায়, হাজার হাজার, করাচি থেকে আমি একটা কি এটার নাম হার্ড ডিস্ক নিয়ে আসছিলাম, ওর ভিতরে 10,000 বড় বড় কিতাব আছে। শুনতেছেন ভাইরা? অল্প একটু জায়গা, এটা সরাও এখানে লাগাই দিছো না, ঠিক আছে, তোমার কে কইছে আমার সঙ্গে আইসা আবার ঝামেলা করছে, তুমি তোমার জায়গায় বসে থাকো, নিজের ডিউটি করো। 10,000 কিতাব আছে ওর মধ্যে, ছোট্ট একটু জিনিস, এর ভিতরে এত কিছু, মোবাইলের মধ্যে মেমোরি থাকে, এই মেমোরির মধ্যে কত সব রেকর্ড, এই যদি মানুষে পারে তো মহান রব্বুল আলামিন যে আমল নামা বানাইছেন ফেরেশতাদেরকে দিয়া, সেটা কি বিস্ময় করা হবে সারা দুনিয়ার বিজ্ঞানীদের মস্তিষ্ক সেখানে নত হইতে বাধ্য কিনা? তো এইরকম আমল নামা আল্লাহ পাকের খাস কুদরতে যেটা তৈরি, সেটা কবরস্থানে, কবর জীবনে এর গলার মধ্যে দিয়ে দেবেন আল্লাহ তাআলা, তোর সঙ্গেই রাখ। এতে ফায়দা কি যে বন্ধা এটা সঙ্গে থাকবে, যে খুশি হবে আমার যে আমি যে কাবায় গেছিলাম এর মধ্যে লেখা আছে, আমি কোরআন শরীফ পড়ছিলাম, সুরে ইয়াসিন পড়ছিলাম, এর মধ্যে সব লেখা আছে, নিজের ওই যে সব কিছু এর ভিতরে স্টক, এটা দেখা বন্দা খুশি হইতে থাকবে। আর এর বিপরীতে কোনো নমরুদ, কোনো ফেরাউন, কোনো আবুল হাব, তার গর্দানেও যখন এটা ঝুলানো থাকবে, এখানেও তার আজাবই চলতে থাকবে যে আমার জীবনের সব বেয়াদবি, সব সীমা লঙ্ঘন, সব নাফরমানি, সব অবাধ্যতা, এর কমপ্লিট রিপোর্ট এখানে সংরক্ষিত আছে। তো এখানেও তার আজাবই চলতেছে। এটা আল কবরু রওযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর জীবনটাই আল্লাহকে মাননে বলা বন্দার জন্য এক জান্নাতি বাগানে আল্লাহ পরিণত করে দেন, এক সুখময় জীবন আল্লাহ সেখানেই দিয়ে দেন, কবর জীবনে আল্লাহ তাআলা মুমিন বান্দাকে আল্লাহ তাআলা সেই জীবন আমাদের সকলকে নসিব করে দেন। তো দুইটাই ঠিকানা প্রিয় বন্ধুরা, একটা হচ্ছে জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাত কামানোর রাস্তা একদম সহজ, সেটা হলো যে ঈমান আনা আর আল্লাহ পাকের কথার উপরে চলা। যেন আল্লাহর কথা কি কি, উফু তো সম্মান দিতে হবে, আরে পাগলের মতো কথা এগুলো। কোনো মানুষ বললো, হে মিয়া 100 জনের কথা শুনো না, তোমার বাবার কথা শুনো। তো এই লোকের এটা মাথায় ধরে না যে 100 জনের কথা শুনতে গেলে আমি ফাসাদেই পড়বো, হাজার হাজার মানুষের কথা শুনবো না। মিয়া তোমার বাবা জ্ঞানী লোক, তোমার বাবার কথা শুনো, তুমি ভালো পথে হাঁকবে, তুমি বিপদ থেকে হেফাজত থাকবে, শত্রু থেকে রক্ষা পাবে। গভীর রাত মা বাবা বলতে থাকেন, এই বাইরে যাস না, এই ছেলে যদি বাইরে না যায় বিপদে পড়ে না আরামে থাকে, আরামে থাকে না। যখন ঘরে থাকে বাবা মার কথায়, তো বাবা মার কথা শুনলে সে যদি আরামে থাকে, ইজ্জতের সঙ্গে থাকে, সফল জীবনের অধিকারী হয়, তো এই সারা দুনিয়ার বাবা মার যিনি পালনেওয়ালা আল্লাহ, সে আল্লাহ পাকের কথার উপর যে থাকবে সে কত আরামে থাকবে, কত সুখে থাকবে, কত শান্তিতে থাকবে, কত বেশি নিরাপদে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্য দ্বীনের উপর চলা কোনোই আল্লাহর কসম একটু কঠিন বিষয় না, এতটুকু যে বুক ভরা আল্লাহর উপরে বিশ্বাস আর ভালোবাসা, আর জীবনে এইটুকু যে আল্লাহ যা বলেন এইটুকু শুধু করা। সেটা কি যে কিছু গুনার কাজ আছে এগুলি না করলেই হলো, গুনার কাজ একটাও এরকম না যে এগুলি একটা প্রশংসনীয় জিনিস, এই লোক খুব চুরি করে বললো তা আমিও করি, চোর হওয়ার জন্য, এই লোক ডাকাতি করে তো আমিও করি কি ডাকাত হওয়ার জন্য, ওই লোক মদ খায় তো আমিও খাবো কি মদখোর নামে বদনাম হওয়ার জন্য, এই লোক খুনি তো আমিও খুন করি তো খুনি নামে বদনাম হওয়ার জন্য। যতগুলো পাপের পথ আছে সবটাই ধিকৃত ঘৃণিত, সবটাই নিচুতা। হ্যাঁ বন্দিগিরি কাজ যেটা সবটাই সুন্দর, সবটাই উন্নত, সবটাই ইজ্জতের জিনিস। একজনে এক জায়গায় আড্ডা গান্দা নোংরা আড্ডাখানায় গিয়ে পড়ে চিৎকার করতেছে, মা মাসিকে গালাগালি করতেছে বোতল খায়া, আরেকজনে মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহ পাকের সামনে কান্নাকাটি করতেছে। শুনতেছেন ভাইরা, ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ এর এক জীবনীতে উকুদুল জুমান কিতাবের ভিতরে দেখছিলাম যে মসজিদে কাবার মসজিদুল হারামের যে খাদেম, উনি দেখলেন যে কে ইনি, এখানে নামাজে মশগুল যাইতেছেন না। হ্যাঁ অনেকক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর তিনি সেখান থেকে চলে গেলেন, ফজরের নামাজের সময় আসছেন, তো এসে দেখলেন যে ওই লোকটা এখনো সেখানে, কাছে এসে দেখলেন যে দাঁড়ায় এরকম নিজের দাড়ির মধ্যে হাত দিয়া এক হাত দাঁড়িয়েতে ধরা আর এক হাত এরকম আসমানের দিকে তোলা, কান্দতেছেন আর বলতেছেন আল্লাহ নোমানকে আপনি মাফ করে দেন। হযরত ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি, হায় আল্লাহ নোমানকে আপনি মাফ করে দেন, আল্লাহ নোমানকে আপনি মাফ করে দেন, কান্দতে কান্দতে রাত শেষ করে দিয়েছেন সারা রাত। হ্যাঁ হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ লিখছেন সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ যখন পড়তেন দুই রাকাতে 30 পারা কোরআন খতম করতেন। শুনতেছেন ভাইরা, 40 বছর পর্যন্ত এশার নামাজের উজু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করছেন, মানে সারা রাত এবাদতে মশগুল, কোথাও যান নাই এদিক সেদিক, কোথাও যান নাই, শুধু নামাজ আর নামাজ। হ্যাঁ আল্লাহ পাকের ইবাদতি ইবাদতির ভিতরে সারা রাত ডুবে থাকতেন। ওমর ইবনে উম্মতের মধ্যে 5 ব্যক্তি এরকম ছিলেন সারা রাত ইবাদতে মশগুল থাকতেন, কখনো ঘুমাইতেন না। সে 5 ব্যক্তির মধ্যে একজন হযরত উওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা, যে ওয়াইস কারণী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ওমর ইয়ামানের একটা মানুষ আছেন যে আমাকে দেখতে পারেন নাই, আমাকে দেখার তার সৌভাগ্য হয় নাই, মায়ের খেদমতের কারণে ওখানেই পড়ে থাকছেন, কিন্তু আল্লাহ পাকের এমন খাস প্রিয় বান্দা ওমর তোমার জমানাতে এসে আসবে, তুমি তাকে দেখলে আমার সালাম বলবে। হ্যাঁ, এবং তাকে 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 তার দ্বারা দোয়া করাবা তুমি। উমর রাজিউল্লাহ আনহুর মতো মানুষকে রসুল সাল্লাহ আলাইসলাম যে এই কথা বলতেছেন, তো সেই ওয়াইস কার্নি কত বড় মানুষ ছিলেন। হ্যাঁ, শুনতেছেন ভাইয়েরা, কি বলবো আমি আপনাদেরকে, আপনাদেরকে শুনাইতেছি একটু পরে আরেকটা কথা। আজকে আলেমে দিন যারা পাকা মজবুত, তাদের নিকট থেকে দিন না শেখার কারণে উম্মতের লোকেরা কি মারাত্মক ভাবে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে আপনারা বুঝতে পারবেন কিছুটা। হ্যাঁ, আপনারা শুনলেন কার কথা বললাম এতক্ষণ, ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলী। তার নাম কি আপনারা জানেন না? যেটা বাংলাতে অনেকে বলেন যে ওয়াইস কুরুনি, ওয়াইস কুরুনি কোনো কথা নাই। দেখলাম যে নদীতে, যে বুড়িগঙ্গা নদী দিয়ে যাইতেছে একটা লঞ্চ, গায়ের মধ্যে লেখা ওয়াইস কুরুনি। বা মুসলমান ভাইরা মহব্বত করে, জিনিসটা সঠিকভাবে জানেন না, না জানার কারণ কোনো আলেমে দিনের নিকট জিজ্ঞাসা না করা, এই কারণে ভুলটা হয়ে গেছে। মহব্বত ঠিক আছে, কিন্তু পদ্ধতিতে আমরা ভুল করতেছি। আলেমদের সঙ্গে গভীর এবং নিবিড় বিনীত সম্পর্ক না রাখার কারণে, বিনীত ওই জন্য বললাম, অনেকে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন কিন্তু বিনীত সম্পর্ক না, একটু দম্ভ গর্বের সঙ্গে, এই লোক উপকৃত হয় না, ক্ষতিগ্রস্ত হয়। নবীর সামনে দম্ভ গর্ব করবে যে সে ক্ষতিগ্রস্ত হবে, নবীর স্থলাভিষিক্ত যে আলেমে দিন নবীর নায়েব, তার সঙ্গেও যে দম্ভ গর্ব করবে নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হবে। শুনতেছেন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিজে বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ছোটদের প্রতি স্নেহ করলো না, ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা, বয়সে বড়দেরকে সম্মান করলো না, ওয়ালাম ইউবাজ্জিলনা আলিমিনা, এবং আমার এই পৃথিবীতে যারা আমার আলেম, আমার আলেম বলা কত বড় কথা, এই আমার আলেমদেরকে যারা শ্রদ্ধা ভক্তি করলো না, ফালাইসা মিন্না, সে আমার লোক না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিম। এরপরও যদি এই বিষয়ের প্রতি আমরা খেয়াল না করলাম, তা আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হব। ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি একজন, আরেকজন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা, দিনভর তিনি রাষ্ট্র শাসন, রাষ্ট্র পরিচালনার কাজে আল্লাহর বান্দাদের খেদমতে মশগুল থাকতেন, সারা রাত ইবাদতের মশগুল থাকতেন, সারা রাত এক বিন্দু তিনি ঘুমাইতেন না, রাত্রিবেলা দিনের বেলা একটু অল্প সময়ের জন্য আরাম করতেন। কজন হলেন? দুইজন। নম্বর তিন হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা। শুনতেছেন ভাইরা, আরেকজন হযরত শাকীকে বালকি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কজন হলো? চারজন। আরেকজন কে ভাই? হ্যাঁ, আরেকজন হচ্ছেন হযরত ইয়াজিদ রকাশি রহমতুল্লাহ আলাইহি। ইয়াজিদ রকাশি রহমতুল্লাহ আলাইহি, উম্মতের এই চার ব্যক্তি, তারা সারা রাত ইবাদত করতেন। কিন্তু কিছু বিস্ময়কর ভদ্রলোক, তারা বলেন যে হ্যাঁ, এই ইমাম আবু হানিফা সারা রাত এমনি ইবাদত করতে, তিনি তো সুন্নতের খেলাফ করছেন। কেন? আল্লাহর নবী ঘুমাইছেন রাত্রে, তিনি ঘুমান নাই। কি কথা বুঝেন না আপনারা? মনে হয় যে ঘুমানোটা এমন একটা ফরজ, এটা করতেই হবে। অসুস্থ মানুষ, তারও ঘুম দরকার। কিন্তু আল্লাহ পাক কিছু বান্দাদেরকে রাত জাগায়া উম্মতের জন্য বড় বড় খেদমত দিচ্ছেন। কি কথা বুঝেন না? তো এই তারা, তাদেরকে আল্লাহ তারপরও সুস্থ রাখছেন। ঘুম এটা মুখ্য বিষয় না, ঘুমাইতেই হবে, এটা কোনো জরুরি না। আসল ঘুম হলো সুস্থ থাকার জন্য। কিন্তু ইবাদত বন্দেগি এটা রাত্রিবেলা বেশি মজা। বা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি মুকাসাবাতুল কুলুব কিতাবের মধ্যে লিখছেন যে সন্ধ্যা হলেই পাখিরা ছুটে বাসার দিকে, আর সন্ধ্যা হইলেই আল্লাহর প্রেমিকরা ছুটে আল্লাহর জিকির আর বন্দেগির দিক। বলেন আমার প্রেমিকরা, আমার আউলিয়ারা, তারা রাত্রিবেলা বিছনা ছেড়ে উঠে যায় আমি মাওলার ডাকে সাড়া দেওয়ার জন্য। শুনতেছেন ভাইরা, তো কোরআন শরীফ আল্লাহ তাদেরকে প্রশংসা করেন, আপনি তাদেরকে বদনাম করতেছেন কেন? বাকি রয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের জীবন, তিনি এমন একটা মডেল এবং নমুনা দিয়ে গেছেন নিজের জীবনে, যেটাকে উম্মত স্বাভাবিকভাবে গ্রহণ করা সহজ হয়। তিনি যদি সারা রাত না জাগতেন, তাহলে উম্মতের সব মুসলমানরা না জাগিয়ে থাকা লাগতো না? কিন্তু তিনি স্বাভাবিক জীবন যাপন করছেন, যাতে উম্মতের জন্য তার থেকে দিন শিখা এবং জিন্দগি শিখা, জীবন যাপন করা সহজভাবে শিক্ষা লাভ করা যায়। কিন্তু ইয়াজিদ হচ্ছে ওয়াইস কারি রহমতুল্লাহ আলাই রসুল সাল্লাহ ইসলামের জমানতে ছিলেন কিন্তু তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই, এজন্য সাহাবি হন নাই। এত সত্ত্বেও রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার কি প্রশংসা করলেন না? সেই ওয়াইস কারণী তিনি যে রাতভর জাগতেন, সারা রাত ইবাদত করতেন, এত সত্ত্বেও তো সেই ওয়াইস কারণী আল্লাহ রসুলের নজরেও এত বড় প্রশংসার পাত্র। তাহলে বোঝা গেল ঘুম স্বাস্থ্যের জন্য জরুরি বটে, কিন্তু না ঘুমায় যদি কেউ সুস্থ থাকে এই না ঘুমানো কোনোই অপরাধ নয়। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? যে সকল ভাইয়েরা এরকম কথা বলেন তারা ওয়াইস কারণীর বিরুদ্ধেও বলবেন নাকি? ওয়াইস কারণীও গোমরা ছিলেন, হ্যাঁ সুন্নত বিরোধী মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। তারা কি উমর ইবনে আব্দুল আজিজ অমল্লার বিরুদ্ধে এরকম বলেন? হযরত উমর ইবনে আব্দুল আজিজ তিনি এত বড় মানুষ কিন্তু তার সঙ্গে সারা রাত জাগতেন, এটা তো ঠিক ছিল না। তিনি সুন্নত বিরোধী কাজ করেছেন বা বেদাতে লিপ্ত হয়েছেন, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন, গোমরাহির আযাব ও লানত থেকে আল্লাহ আমাদেরকে সমস্ত মুসলমানকে রক্ষা করেন। যাই হোক, তো ইমান এবং ইসলাম বড় সহজ জিনিস। ইমান তো আল্লাহ পাক দান করছেন, আর এটুকু কাজ করি যে পাঁচটা ওয়াক্ত নামাজ আদায় করব, আর গুনাহ থেকে বাঁচব, আর কারো ক্ষতি করব না, কারো উপর জুলুম করব না, বাস এতটুকু কাজ। যদি ইমান আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, হালাল খায়, গুনাহ থেকে বাঁচে, কোনো মানুষের উপর জুলুম করে না, আল্লাহর কসম কোরআন হাদিসের আলোকে নিঃসন্দেহ ব্যক্তি একদম জান্নাত। শুনতেছেন ভাইরা? হযরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে চারটা হাদিস এরকম সহজ, এর উপরে যদি উম্মতের লোকেরা আমল করে নিঃসন্দেহে এই আমলই তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। ইয়াকফিল ইনসানা লিদিনিহি আরবাতু হাদিস, চার হাদিসের উপর আমল যথেষ্ট মানুষের দিনই জিন্দগি পূর্ণভাবে কামিয়াব হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য। হেম্বরে ইন্নামাল আমাল বিন্নিয়াত, যখন আমল করি আল্লাহর জন্য করি, আমার নামাজ আল্লাহর জন্য, আমার তেলাওয়াত আল্লাহর জন্য, আমার হজ আল্লাহর জন্য, আমার বয়ান আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। কি শুনতেছেন ভাইরা? যখনই বান্দা কোনো আমল আল্লাহর জন্য করে সেটা অনেক দামি, অনেক মূল্যবান হয়ে যায়, কারণ যে আমল আল্লাহর দৃষ্টি কাড়ে এর চেয়ে বড় আমল কি হতে পারে? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, ইখলাস কে সাথ থোড়া সা আমল বি কবুল হয়ে যাতা হয়, বান্দা যে কাজ আল্লাহর জন্য করে আল্লাহ পাক অনেক দাম দিয়ে সেটাকে গ্রহণ করেন, খরিদ করেন, বহুত দাম দিয়ে খরিদ করেন, এটা আমার জন্য করছে। দেখেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা ছোটবেলা গাঁও গ্রামে যখন ছিলাম একদম পিচ্ছি পিচ্ছি, তো দেখতাম যে ছোট ছোট বাচ্চারা এই উঠানের এক কিনারার মধ্যে কি জানি পাকায়, কি কথা বুঝেন না, কি জানি পাকা, এই এই গাছের থেকে পাতা আনে, লতা আনে, ওখান থেকে শাক আনে, এটা সেটা নানান ঝামেলা, এবং বালু আনে, এগুলো এক জায়গায় করে এবং বলে যে এইটা বিরিয়ানি, এটা পোলাও, এটা কোরমা, এটা হলো বড়া, এটা এই ডাল রান্না করলাম, নানানটা নানান আইটেমের নাম দেয়। ওদের মেধা এত প্রখর যে বিস্ময়কর, সুন্দর সুন্দর নাম দেয়, আর একদমই প্রাণ চাঞ্চল্য নিয়ে তারা কাজ করতে থাকে, সাজা এবং উড়ে বলে বস তুই কথা বলিস, এখানে আমি ব্যস্ত, এখন খুব রান্না করতেছি, পুড়ে যাবে সব। ওদের এই দৃশ্য এতটা বেশি উপভোগ্য বলার নাই, বাড়ির সব লোকজন সচেতন থাকে, বাবা মা দাদা দাদি অপেক্ষায় থাকে, ওদের আইসা বলে যায় যে দাওয়াত আজকে দুপুরে আমাদের এখানে বিরিয়ানি পাকাইতেছি, খাবেন আপনারা? বলে হ্যাঁ ঠিক আছে। এখন সবাই দিকে দিক যাইতেও ভয় পায়, কেন? যে যদি না আমরা সময় মতো উপস্থিত থাকি যখন ওরা আমাদের খোঁজ করবে, তাহলে কিন্তু এমন চিৎকার দিবে বাড়িঘর ফাটাবে। ওদের এই চিৎকার বাতকার ভয়ে এদিক সেদিক কেউ যায় না, তো সব ঠিকঠাক মতো আছে। পরে রান্না কমপ্লিট যখন হয়, কমান্ডার ইন চিফ বলে যে চলো ফাইনাল, রান্না বান্না সব কমপ্লিট, এখন ডাকো ওনাদেরকে, এই সকলকে ডাকে, আব্বু তুমি আসো, আমু আসো, আসে দাদির কাচুল ধরে টেনে নিয়ে আসে, বসো এখানে। পরে প্রত্যেকের সামনে পেশ করে এই ছেঁড়া পাতা, এই বালু, এই সব কিছু, এবং বলে যে না ওই যে এটা বিরিয়ানি, এটা মুরগির রোস্ট, এটা রুই মাছ ভাজা, এলা ইলিশ ভাজা, এটা ডিম ভাজা গোল গোল একটা কিছু দিয়ে দেয়। পরে ওদেরকে দিয়ে বলে যে খাও, শুরু করো খাও। তো পরে ওরা কিছু করে, একটা বুকে নেয় না কি করে, পরে বলে যে কেমন হলো, দারুণ মজা। কি কথা বুঝেন না, ওদেরকে সন্তুষ্ট করতে হয় কিনা, ওদের সরল মন সহজ মন খুশি করে দেওয়া লাগে। আজীব মহাবলা। আমার প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, বাকানা সাইহুম মাশকুরা, যে আমার বান্দা যাই করুক টুটা ফাটা আমল আমার জন্য, আমার জন্য করে তো নিঃসন্দেহে আমি বড় দাম দিয়ে এটাকে খরিদ করবো, এটাকে কদর করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন ভাই, যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর জন্য করা। কি বলবো মিয়া, সে আল্লাহর জন্য যে আমল করা হয় সেটা কত দামি। হ্যাঁ, সেজদা একটা করলাম, এক সেজদা করার সময় অন্তরে যদি এরকম হালত থাকে, আল্লাহ একটা মাথা আমি কয়টা সেজদা করতে পারি, দুর্বল মানুষ কমজোর মানুষ, আমার যদি সম্ভব হতো যে 5,000 কোটি বছর এই সেজদাই পড়ে থাকতাম, তোমার আজমত এত, তুমি এত বড়, আর এই সেজদা থেকে কোনোদিন মাথায় তুলতাম না। এক সেজদা করলো বন্দা মিয়া, কিন্তু অন্তরটা এমন তার, পারলে সে 5,000 কোটি বছর 10,000 কোটি বছর সেজদায় পড়ে থাকত। আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মোতাবেক এক সেজদায় সে 10,000 কোটি বছর সেজদায় পড়ে থাকার মর্তবা লাভ করবে। আমার ভাইরা, তাহলে কি ইসলাম কঠিন হলো? একদিনে নামাজ পড়লো, এক অক্ত নামাজ, আরে পাঁচ অক্ত পারি না, ব্যস্ত মানুষ দুর্বল মানুষ কমজোর মানুষ, পারলে একদিনে অন্তত 500 অক্ত পড়তাম, পড়ি মাত্র কয়েক রাকাত, পারলে একদিনে 5,000 রাকাত পড়তাম, 10,000 রাকাত পড়তাম। এই যে মনে একটা আগ্রহ ব্যাকুলতা, এটা আল্লাহ পাক দেখেন। শুনতেছেন ভাইরা, ওয়ালাকাদ খলকনাল ইনসান وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে মানুষ, তোরে আমি বানাইছি না? وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ, তোর মনে কি সব খেয়াল কথা চিন্তা ভাবনা, আমি সব দেখি, আমি সব জানি। কি রব্বুল আলামিনের শান, এখন খারাপ চিন্তা করে সেটাও আল্লাহ পাক দেখেন, আর মনে কেউ কিছু আমল দেখে নাই, কিন্তু ওর মনের যে ব্যাকুলতা অস্থিরতা মহব্বত অনুরাগ, হ্যাঁ, এটা আল্লাপাক দেখতে থাকেন। ওই অন্তরের হাল ও তার কাইফিয়ত অবস্থার রং, ওটার আলোকে তার আমলের দাম বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। শুনতেছেন আমার ভাইরা, সারা বিশ্বের কেয়ামত পর্যন্তের জন্য, কেয়ামত পর্যন্ত যত আলেম উলামা আউলিয়া মুসলমান সকলের আমল যদি একত্রিত করা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র দিনের আমলের সমান হওয়া সম্ভব হবে না। এটা কিসের কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের এত বড় মর্তবা বেশুমার নামাজ পড়ার কারণে না, বেশুমার রোজা রাখার কারণে না, বেশুমার যাকাত সদকা করতে থাকার কারণে না, বরং আবু বকর দিলটাই এমন, ওই দিল দিয়ে যে আমলই করেন তিনি, সব আমলই এত বেশি দামওয়ালা হয়ে যায়। আমার ভাইরা, তাহলে কিরকম দিল দিয়ে আল্লাহ পাকের, সব আল্লাহ পাকের জন্য আমল করা চাই, কেমন একটা হৃদয় নিয়ে নামাজ পড়া চাই, কেমন একটা হৃদয় নিয়ে জিকির করা চাই, কেমন একটা হৃদয় নিয়ে আল্লাহ পাকের কাছে দুই হাত তোলা চাই, হাতই দুইটা কয়টা উঠাবো আমরা? হ্যাঁ, যদি কোনো ভিক্ষুকের নিকট সম্ভব হইতো যে যখন পেয়ালা পাতে, ভাইরা আমার দুইটা প্রসাদ দেন, তো একটা পেয়ালা পাতে ও পারবে কি, হাতে একটা পেয়ালাই ধরতে পারে? যদি ওই ভিক্ষুক পারতো যে আমি যত পেয়ালা ধরি তত লাভ, হাজার হাত থাকলে হাজারটা পেয়ালা পারতো কিনা? হাজারটা পেয়ালা পারতো না, একসঙ্গে হাজার পেয়ালা পারতো, যাতে হাজার পেয়ালাতে আসতে থাকলে তো সে কত বড় ধনের এবং কত বড় সম্পদের অধিকারী হইত। আমার আছে দুইটা হাত মাওলা, আমি কয়টা উঠাবো আপনার কাছে ভিক্ষা পাওয়ার জন্য? হ্যাঁ, দুইটা হাত তুললাম, কিন্তু থাকলে আমি লক্ষ কোটি হাত একসঙ্গে তুলতাম, সবগুলো হাত ভরে ভরে দুজন সম্পদ যাতে আপনি আমাকে দিয়ে দেন। বাহ্যিকভাবে দুই হাত তুললো, কিন্তু বাস্তবত তার অন্তরের অবস্থার কারণে কোটি কোটি হাতে একসঙ্গে ভিক্ষা চাওয়ার বন্দিগির মর্তবা নিঃসন্দেহে আল্লাহ তাকে দান করবেন। শুনতেছেন আমার ভাইয়ারা? হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, যে ফমন কানত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে বান্দা কোন আমলের দ্বারা আল্লাহকে চাইল নিঃসন্দেহে সে আল্লাহকে পাইল। মান তলাবানি ওয়াজাদানি, ওখানে তাফসীরি হাদিসের যে অর্থ, এই লম্বা হাদিসের যে অর্থ সংক্ষেপে এতটুকু আল্লাহ বলে দিয়েছেন, মান তলাবানি ওয়াজাদানি, যে কোনো আমলের দ্বারা বান্দাকে বান্দা আমাকে চাইল নিঃসন্দেহ যে সে একদম আমাকে পেয়ে গেল। শুনতেছেন ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এই তো এক হাদিস শরীফ হলো, আরেকটা কি, আল হালালু বাইন ওয়াল হারামু বাইন, যে হালাল একটা হালাল একটা রাস্তা আছে, হারাম কতগুলো বিষয় আছে, হালালটা ধরো হারাম থেকে বাঁচো। শুনতেছেন ভাইরা, হারাম খাবো না, সুর খাইতে যাওয়া কি জন্য, কুকুর খাইতে যাওয়া কি জন্য, সুদ ঘুষ এরকম নিচু জিনিস খাইতে যাওয়া কি জন্য, বরং খাবো তো পবিত্র জিনিস। আর কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন, আমি যেটা পাক সাফ হালাল জিনিস দিছি এগুলো খাও, খায় আমি মাওলার বন্দেগি করো, জান্নাতে আসো। শুনতেছেন ভাইরা, হালাল হারাম থেকে বাঁচো, হালাল রাস্তায় চলা, হালাল খাওয়া। আর যে মিন হুসনে ইসলামিল মার এ তারকুহু মালা ইয়ানিহি, হ্যাঁ, জ্ঞানী মানুষ সময় নষ্ট করতে রাজি হন না, কোন ব্যস্ত মানুষ, হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে কেউ গিয়ে বললো যে আসেন একটু আধা ঘন্টা গপসপ করি, বিরক্ত হবেন না, এত ব্যস্ততা যার, তিনি এই খামোকা সময় নষ্ট করবেন কোন জায়গায় গিয়া, এটা কিভাবে সম্ভব? আমার প্রিয় বন্ধুরা, প্রধানমন্ত্রী ব্যস্ত তার রাষ্ট্র পরিচালনা নিয়ে, আর প্রতিটি বান্দার ব্যস্ততা মহান আল্লাহকে নিয়ে। প্রধানমন্ত্রী যদি বেহুদা কাজের জন্য, বেহুদা কথার জন্য সময় না পান, তো যেই বান্দা আল্লাহকে নিয়ে সারা জীবন ব্যস্ত থাকবে, সেই বান্দা বেহুদা কাজ বেহুদা কথার জন্য অবসর পায় কিভাবে? শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, একটা এই প্রসঙ্গে একটা ঘটনা, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই বড় আলেম, মুহাদ্দিস, ফকিহ, বহুত বড় ওলিয়াল্লাহ ছিলেন। এক জায়গায় তিনি বসে আছেন, তো এক অপরিচিত লোক আসছেন, নূরানি চেহারার মানুষ, ওরা আয়সা বললেন আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, বলে পরে জিকিরে মশগুল হয়ে গেছেন, জিকিরে ছিলেনই, পরে ইনি খেয়াল করেন নাই তো সালাম দিছেন, পরে ইনি আবার ওই আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে গেছেন, আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেছেন। পরে ওই অপরিচিত নূরানি চেহারার মানুষটা বললেন যে আপনি আমাকে চেনেন নাই, আমি খাজা খিজির, লোকে খিজির এনেছিলাম বলে আমি সেই খিজির, তো আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি। তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলী অনেক বড় বুজুর্গ, বলি আল্লাহ, আরেক বুজুর্গকে পাইছেন, মজলিস জমি ওঠার কথা না, তিনি তখন বললেন যে খিজির হয়ে থাকলে ভালো, ঠিক আছে। এরপরে আবার আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেছে। তো তখন ওই হযরত খিজির তখন বললেন, মানুষ খিজিরকে খোঁজ করে, খুঁজে পায় না, আর আমি ধরা দিলাম, তা আপনি আমার সঙ্গে কথাও বলছেন না। ইব্রাহিম আদম রহমতুল্লাহ তখন বললেন, মহান আল্লাহকে সময় দেওয়ার পর যার সময় বাঁচে সেজন্য খিজিরকে খোঁজ করে। এরপর আবার তিনি আল্লাহর ধ্যানে ডুবে গেছেন। শুনতেছেন ভাইরা, আহা, যারা আল্লাহর সঙ্গে মশগুল থাকেন, আহা, তাদের জিন্দগি কি মুবারক। হ্যাঁ, মে রেতা হুঁ দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগে দিল মে বুগুল কারিয়া হ্যায়। হাকিম উল উম্মত থানভীর খলিফা, ভারতের এক বুজুর্গ খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধুরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর মহব্বতের রাস্তায় চলার পর এখন আমার লাগে কি, যেন এই পৃথিবীতেই আমি সদা জান্নাতি আছি। মে রেতা হুঁ দিন রাত জন্নত মে গোয়া, মেরে বাগ দিল মে বুগুল কারিয়া হ্যায়। আল্লাহ তাআলা সেই জীবন আমাদের সকলকে নসিব করে দেন। তো মিন হুসনে ইসলামিল মার এ তরকুহু মালা ইয়ানিহি, বুখারি শরীফে হাদিস আছে যে একজন মানুষের জীবনের সৌন্দর্য হলো, ইসলামী জীবনের সৌন্দর্য হলো, যে বাজে কথা বাজে কাজ থেকে সে একদম দূরে থাকে, এগুলি সে তার কাছে ভালো লাগে না, জীবনের জন্য এটা অসৌন্দর্য মনে করে, অসুন্দর বিষয় মনে করে। কয়টা জিনিস হলো? তিনটা। একটা হলো যা করি আল্লাহর জন্য করি, নিয়ত। আরেকটা হচ্ছে যে হারাম থেকে বাঁচা, হালালের উপর থাকা দুই, আরেকটা হচ্ছে যে সব বেহুদা কাজ, বেহুদা কথা, বেহুদা জিনিস থেকে দূরে থাকা তিন, আরেকটা যে লা ইয়াকুনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারযা লি আখিহি মা ইয়ারযা লি নাফসিহি বা হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। হ্যাঁ, যে মুমিন তো এরকম হওয়া চাই যে সে যেই ব্যবহার নিজের জন্য পছন্দ করে না সেটা এইরকম দুর্ব্যবহার কারোর সঙ্গে করবে না। কি কথা বুঝুন নেই, আরেকজনের গীবত করা, আরেকজনকে গালি দেওয়া, আরেকজনকে অপমান করা, আরেকজনকে কষ্ট দেওয়া, আরেকজনের ক্ষতি করা ইত্যাদি, অর্থাৎ আমি আমার জন্য যে ব্যবহার যে আচরণ পছন্দ করি না সেটা আরেক ভাইয়ের সঙ্গে না করা, আরেক মানুষের সঙ্গে না করা। এই চারটা কাজ যে ব্যক্তি করতে পারবে নিঃসন্দেহে সে ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এরকম সহজ ভাষায় বলে দিয়েছেন যে দেখো তোমাদেরকে বলি আমি ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস, বা সংক্ষেপ কথা হারাম থেকে বাঁচো, সবচেয়ে বড় ইবাদতওয়ালা আর যে ইবাদতওয়ালা সে নিঃসন্দেহে জান্নাতওয়ালা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মানুষকে আমি সৃষ্টি করছি যে বন্দেগি করবে এই মৃত্যু পর্যন্ত, আর যে বন্দেগি করবে তার জন্য ঠিকানা যে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা। আল্লাহ পাক বলেন যেই বান্দা আমার কথা মোতাবেক চলবে, আমল আর নেক আমল আর বন্দেগি ওয়ালা জিন্দেগি বানাবে, নিঃসন্দেহে আমি সুখের অধিকারী করব, শান্তির অধিকারী করব। হ্যাঁ, অশান্তি আজাব কষ্ট থেকে আমি নিঃসন্দেহে তাকে হেফাজত করব। এজন্য আমরা হিম্মত করি ইনশাআল্লাহ তাআলা, যে আমরা ঈমান তো আল্লাহ দান করছেন, আর এইটুকু কাজ যে গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, আমি গুনার কাজ করব না ইনশাআল্লাহ, পথ থেকে পাক্কা আলাদা করবো ইনশাআল্লাহ, গুনার কাজ করব না। আরেকটা হলো ভাই যে কাউকে কষ্ট দিব না, ভদ্র মানুষ সে কাউকে কষ্ট দিতে সাহস করতেই পারে না, কেন আরেকজনকে কষ্ট দেওয়া, কেন আরেকজনকে অপমান করা, আমি মানুষ না, মানুষ কিভাবে এই পশুর মতো কাজ করতে পারে। আমরা ছোটবেলা বই পড়ছিলাম বাংলা সাহিত্য, যে ওর ভিতরে লিখছে যে বাবা কোথাও গেছিলেন তো কুকুরের কামড় দিছে, ঘরে আসছে তো কুকুরের কামড়ের যন্ত্রণা ছটফট করতেছে, মেয়ে তখন কাঁদতেছে আর বলতেছে যে বাবা তুমি কামড় দিতে পারলে না, ও তো ছোট বাচ্চা বুঝে না কিছু, বলে যে তুমি একটা কামড় দিতে পারলে না এই কুকুরটাকে। তখন বাবা বলছিলেন যে কুকুরের কাজ, কুকুরে করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি মানুষের শোভা পায়? হ্যাঁ, তো যে মানুষ এরকম কুকুরের মতো চরিত্রের হয়ে গেছে যে যাকে তাকে কামড় দেয়, তাই বলে আমি যদি মানুষ থাকতে চাই তা আমিও কেন কামড় দেব, আমরা কি ভালো হইতে পারি না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেমে দ্বীন ছিলেন, বুজুর্গ ছিলেন, তাবেঈ ছিলেন এবং বহুত বড় ফকিহ ছিলেন। হাসান বসরি এমন মানুষ, তিনি যখন ঘর থেকে বাইর হয়ে আসতেন এখন বয়ান করতেছেন জান্নাতের কথা, বললে লোকেরা মনে করতো এইমাত্র জান্নাত দিঘে আসছেন তো শুনাইতেছেন, জাহান্নামের আজাবের কথা বললে মনে হইতো এইমাত্র জাহান্নাম দিঘে এসে জাহান্নামের বয়ান দিতেছেন তিনি, এত বড় মানুষ ছিলেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ তাআলা। সেই মানুষটা বলেন যে তোমরা যারা জান্নাতে যেতে চাও তাদের জন্য রাস্তা হলো জালাবরার আল্লাযীনা লা ইউযুনা যার ولا يرضون شر, যে জান্নাতি কাফেলের মানুষ তারা যারা একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না এবং কোনো অন্যায় কাজে রাজি হয় না। বস দুইটা ফর্মুলা, পিঁপড়াকে পর্যন্ত কষ্ট না দেওয়া আর কোনো অন্যায় কাজে পাপের কাজে রাজি না হওয়া, এইটুকু করলেই সে আবরার একদম জান্নাতে চলে যাবে। দেখেন কি সংক্ষেপ সংক্ষেপ কথা, ইমাম আবু দাউদ রহমুল্লাহ বললেন চার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস শুনেছেন যে একটা আমল করলেই তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, যে হারাম থেকে গুনাহ থেকে বাঁচো। বস মাশা আল্লাহ, শুনতেছেন মায়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন। রাতও অনেক হয়ে গেছে, ঠান্ডাও আজকে একটু বেশি মনে হলো, এজন্য আর কথা আরো কিছু কথা বলবো এরকম ইচ্ছা হচ্ছে না। তবে একটা বিষয় সেটা হলো যে এখানে আজকে দুই তিন বছর যাবত আমি আসি নাকি, হ্যাঁ আমার মাদ্রাসা সুন্দর মাশাআল্লাহ, জায়গাটাও সুন্দর, এলাকাবাসী মুসলমান ভাইরাও শুনতেছি মাদ্রাসাকে আন্তরিকভাবে ভালোবাসেন, মহব্বত করেন। কিন্তু আমি মনে হয় গত বছরই জানলাম যে এই মাদ্রাসার জায়গাটা মাদ্রাসার নিজস্ব না। হ্যাঁ, শোনার পরে বড় আফসোস লাগলো যে এত একটা সুন্দর মাদ্রাসা, এখন পর্যন্ত এর জায়গাটা মাদ্রাসার না। হ্যাঁ, আজকে মুফতি আনোয়ার সাহেব আমাকে বললেন যে এই জায়গাটা মালিকের সঙ্গে আলোচনা ক্রমে সম্ভবত তাকে রাজি করানো সম্ভব হবে বলে তিনি মনে করলেন। বললেন যে তিনি কিছুটা এরকমই এমন ভালো মানুষ যে তার সঙ্গে কথা বললে বেশি বার্গেনিং তিনি করবেন না, এবং হয়তো সহজ দামে জায়গাটা মাদ্রাসার জন্য তিনি দিয়েই দিবেন। তার ছেলেরাও মাশাআল্লাহ ওনার বাবার অনুগত এবং খুবই ভদ্র মানুষ, তারা হয়তো রাজি হবেন। তো এর জন্য উনি বললেন কি আপনি স্কোয়ার ফিট কি 1 কাঠার দাম যদি 10 লক্ষ টাকা ধরা যায়, তো উনি বললেন যে এটা 1 স্কোয়ার ফিটের দাম কি 1000 টাকা হয় না কি হয়, এর কে কি দিবে এগুলো। আমি বললাম এইভাবে করলে কি হবে যে 1000 টাকা 1000 টাকা, তো কত হাজার টাকা 1 লাখ টাকা হয় এটা জানেন? কয় হাজার টাকা 1 লাখ টাকা হয়? 100। তো 100 জনের থেকে 1000 টাকা করে নিয়ে পরে 1 লাখ টাকা, মানুষ কয়জন এখানে? মুফতি হয়েছেন মিয়া, হ্যাঁ খালি মুফতি সাহেব হয়েছেন, খালি মুফতি হলে হবে? মাদ্রাসা চালাইতে হলে মাথা ঝুনা মাথা দরকার। এমন একটা প্রোগ্রাম বানাইছেন উনি যে ভাই কি কয়েক স্কোয়ার ফিট, 1 স্কোয়ার ফিট কি 1 স্কোয়ার ফিটের দাম খাড়া করছেন একটা। উনি কার কার কাছ থেকে এই প্রোগ্রাম দেখছেন ওটা ওনার পছন্দ হয়েছে। আরে এইরকম প্রোগ্রাম তো আমরাও তো একটা প্রতিষ্ঠান করতেছি, এইরকম ধান্দা আমাদের সাথীরাও করছিল, পরে এই সুবিধা পায় একজনে বলে আমি দেবো 1000, আমি দেবো 2000, পরে সারাদিন সংগ্রাম করে টোটাল দাঁড়ায় 2-3 লাখ টাকা 5 লাখ টাকা। এইখানে এই জায়গার দাম 20 কাঠা জায়গা, এখানে যদি আপনার এই 10 লাখ টাকা করেও একদম নিম্ন মাত্রায় ধরেন তাতে 2 কোটি টাকা লাগে। তো আপনার এই প্রোগ্রাম দিয়ে আপনি কেমনি এটাকে সফল করবেন? এই জন্য এই প্রোগ্রাম টোগ্রাম বাদ দেন আপনি, আমি বলছি এটা আপনি বলবেনই না। প্রাইভেট ক্যামেরা আমার সঙ্গে মশলা করতে গেছে, আমি এটা বাদ দেন, এটা বলবেন না। মুসলমান ভাইদেরকে বলবেন আমাদের এরকম একটা প্রোগ্রাম, এখানে 2 কোটি টাকা তো জায়গার দাম দরকার। আপনারা সকলে দোয়া করেন, যে সকল ভাইদের হিম্মত হয় তারা সহযোগিতার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফের আল্লাহ পাকের কোনো বান্দা কেউ কিছু দিবে, কেউ কিছু দিবে, হয়তো কোনো বান্দা বলবে আমি 10 লাখ টাকা দেবো, কেউ বলবে আমি 50 লাখ টাকা দেবো, কেউ বলবে হয়তো আমি 1 কোটি টাকা দেবো ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আল্লাহর রহমতে হয়ে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য ভাইদেরকে কবুল করেন এই জায়গাটা দ্রুততর খরিদ করে মাদ্রাসায় অর্পণ করার জন্য ইনশাআল্লাহ। بس واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم আমি পয়গাম পৌঁছে দিয়ে গেছি, আশা করি মুসলমান ভাইরা ব্যাপক ভাবে সাড়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। যে সকল ভাইরা এই বিষয়ে লেখাইতে চাইবেন মুফতি সাহেবের সঙ্গে আজকে দোয়ার পরে, আজকেও দেখা করতে পারেন, আগামীকালে তো মাহফিল আছে না, আগামীকালও মাহফিল আছে, অন্যান্য বন্ধু বান্ধবকে সংবাদ দিয়ে নিয়ে আসতে পারেন যে আল্লাহর দিনের এই প্রতিষ্ঠান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যেখানে কোরআনে কারিম পড়া হয়, কোরআন যারা শিখে যে কোরআন ও বারালা আল্লাহ পাকের খাস বন্দা, কোরআন যারা পড়েন এবং পড়ান তো তারা এই বিশ্বের মানুষদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ। হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেখানে দিনের দিন শিক্ষা দেওয়া হয়, ইলমে দিন শিক্ষা দেওয়া হয়, এক একটা প্রতিষ্ঠান দিনী মাদ্রাসা আল্লাহর দিন রক্ষার এক একটা নূরানি ঘাঁটি, এই ঘাঁটির হেফাজত করা মুসলমানদের কর্তব্য। এজন্য সকলে আগে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান দান করেন, খুব কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি বাস, আমি আশা করি ইনশাআল্লাহ দ্রুততর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, দ্রুততর। আজকে আমাদের এই কামরায় আমি গিয়ে বসবো, তো এখন ওইখানে শুরু করেন, এখনই যারা যারা লেখাবে এখনই ওখানে লেখাই দিবে তাজা তাজা ইনশাআল্লাহ তাআলা। আমার পীর ও মোরশেদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে গরম জিলাপি খাইতে খুব মজা, তো গরম গরম মোয়াবলা খুব মজা ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك. اللهم كن لنا واجعلنا لك واجعلنا لك. اللهم كن لنا واجعلنا لك اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة. أي الله أبني عمدر فيزان عمدر كأبنار منان أبنار منان. أي الله أبني عمدر فيزان عمدر كأبنار منان أبنار منان. نفسر غلامي تك نجات دان إبليسر غلامي تك نجات دان كورن أبنار غلامي عمدر كنصيب فرمان أبنار غلامي نصيب فرمان أبنار غلامي دهنو زندگي عمدر كدان كورن. كل اللهم كن لنا وجعلنا لك اللهم كن لنا وجعلنا لك اللهم كن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة. اي الله شعب مسلمان کے شکل مسلمان کے دنیا آخرت شکل نعمت دان کرن شعب کامیابی دان کرن. اي الله شکل مسلمان کے نور نوران نیت کرن دن شکل مسلمان کے شانتی زندگی دان کرن شکل مسلمان رزق برکت دان کرن شکل مسلمان کے شعب پریشانی تک نجات دان کرن شکل مسلمان کے نافرمانی تک نجات دان کرن شکل مسلمان کے گمراہی تک اپنی حفاظت کرن شکل مسلمان کے جنت راستہ اپنی دھرایا دن شکل مسلمان کے کامل ہدایت نصیب کرن شکل مسلمان انتر کے نور اپنی نورانی تک کرے دن آلوکی تک کرے دن شکل مسلمان کے ایمان محبت سنت محبت دین محبت نماز محبت ذکر محبت اپنی نصیب کرن. اے اللہ شکل مسلمان کے جہنم تک اپنی نجات دان کرن شکلر جو شکل کے اپنے عذاب تک نجات نصیب کریں. اے اللہ گناہ مکت تک زندگی آمد شکل کے دان کریں. اے اللہ شکل مسلمان رزق اپنی برکت دان کریں. اے اللہ حلال رزق راستہ آمد جنہ کھلے دیں حرام تک بچر توفیق دان کریں. جکن جی عملر توفیق ہے شدہ سربدہ اپنا خوشیر بیکلو دنیا عمل کرن توفیق دان کریں. যখন আপনার দুয়ারে হাত তুলি আপনাকে পাওয়ার নিকট কত জনে কত কিছু চায় আপনার বান্দা আমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। আল্লাহ আপনি আপনার আপনার দুয়ারে আপনার নিকট আমরা আপনাকেই চাই। আল্লাহ আমরা আপনার নিকট আপনাকেই চাই। আমরা আপনাকে চাই। আল্লাহ আপনি আমাদের হয়ে যান আপনি আমাদের হয়ে যান আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানান আমাদেরকে আপনার বানান আমাদেরকে আপনার বানান। আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত নসিব করেন আপনার মারিফত নসিব করেন জিন্দগিটাকে আপনার বন্দিগি বানায় দেন প্রতিটি নিঃশ্বাসকে আপনার জিকির বানায় দেন। دل میرا ہو جائے ایک میدان ہو تو ہی تو ہو تو ہی تو ہو تو ہی تو اور میرے تن میں بجائے آب و گل درد دل ہو درد دل ہو درد دل غیر سے بالکل ہی اٹھ جائے نظر غیر سے بالکل ہی اٹھ جائے نظر غیر سے بالکل ہی اٹھ جائے نظر تو ہی تو آئے نظر دیکھوں جدھر تو ہی تو آئے نظر دیکھوں جدھر تو ہی تو آئے نظر دیکھوں جدھر رب اغفر وارحم انت خیر الراحمین رب اغفر وارحم انت خیر الراحمین اللہ ہمدر معاف کرے دین اللہ ہمدر پاک صاف بنائے دین انتر تمام کالیمہ اپنی دور کرے دین انتر سمست داغ تھے کہ انتر کے پوتر بنائے دین اے اللہ اے مہربان مالک عمل نمبر تمام گناہ رپورٹ کے اپنی نرمول کرے دین نشچن کرے دین پورا ہمدر عمل نمبر کے نور والا بنائے دین آپ نے سنتوشی ریکارڈ وہی بنائے دین اے اللہ مہربان مالک عمل نامہ ہمدر کے اپنے خوشی والا بنایا دین اپنے سنتوشی ریکارڈ بوئی بنایا دین اے اللہ نور ریکارڈ بوئی حساب اپنی منظور فرمان اے اللہ ہمدر کے ذلتی تھے اپمان تھے لانچنا تھے حفاظت کریں اے اللہ جگانی تھے جہالی تھے اپنے دکھے متوجہ تھے আপনার কথা স্মরণে থাকে আপনার জিকির থাকে আপনার বন্দেগীর মধ্যে থাকে আপনার সন্তুষ্টি অর্জনের প্রেরণা নিয়ে জীবন কাটাইতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করেন আর আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদেরকে আপনার বানান আমাদের মা বাপ ভাই বোনকে আমাদের স্ত্রী আমাদের সন্তানাদিকে আপনার বানান আল্লাহ আমাদের আওলাদ আহফাদ দামাদ সকলকে আপনার বানান আমাদের সকল আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সকলকে আপনার বানান আপনার বানান আপনার বানান গুমরাহি থেকে বিদাত থেকে বরবাদি থেকে হালাকত থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ হেদায়েতে কামিল আমাদের নসিব করেন আকাবের দিন যারা আকাবের উম্মত ছিলেন যারা তাদের পথে চলার জন্য আমাদেরকে কবুল করেন তাদেরকে ভালোবাসবার শ্রদ্ধা করার তৌফিক দান করেন আল্লাহ মাহফিলে মজলিসে যে ভাইরা আসছেন যে কোনো ভাবে শরীক হয়েছেন সহযোগিতা করছেন সকলকে কবুল করেন সকলের দুজাহান কামিয়াব করে দেন সকলের কষ্ট পেরেশানি আপনি দূর করে দেন বিপদ আপদ থেকে সকলকে হেফাজত করেন সকলের নেক এবং বৈধ আশা আকাঙ্ক্ষা আপনি পুরা করেন বেকার লোকদের কোনো ভালো কাজকর্মের আপনি ব্যবস্থা করে দেন সকলকে সুন্দর জীবন আপনি দান করেন সকলের রিজিকে বরকত নসিব করেন এলাকাবাসী মুসলমান ভাই বোনদের জিন্দগিতে রহমত বরকত নূর দান করেন আর আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন এই প্রতিষ্ঠানের এই জায়গা আল্লাহ নিজ দয়াতে নিজ গুণে নিজ কর্মে এই এই প্রতিষ্ঠানের জন্য আপনি কবুল করেন এবং যারা এই জায়গার মালিক তারা সহজে এটা দিতে পারেন সেই ব্যবস্থা আপনি করেন এবং মুসলমান ভাইদেরকে তৌফিক দেন এই জায়গার জন্য যে মুনাসিব মূল্য হয় সেটা ইন্তজাম হয়ে যায় জলদি জলদি আপনার অফুরন্ত ভান্ডার থেকে সেটা আপনি ব্যবস্থা করে দেন হে দয়াবান হে মেহরবান আপনি মেহরবানি করেন মেহের মেহরবানি করেন মেহরবানি করেন সহজ করে দেন আসার করে দেন আল্লাহ আল্লাহ সাহালা ইল্লা মা জালতাহু সাহালা وانت تجعل الحزن سارا اذا شهد فسائل يا الهي كل صعب بحرمة سيد الابرار سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم دشمن در تك اپنی আমাদের সকলকে হেফাজত করেন আমাদের সকল আপনজনদেরকে হেফাজত করেন اے اللہ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন তমাম বিবাদ বিশৃঙ্খলা পরেশানি থেকে দুর্ঘটনা থেকে আসমানে তুমি বলা মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করেন আর আল্লাহ আমাদের দেশের সকল মুসলমান ভাইদের ব্যবসা বাণিজ্যে অনেক বরকত দান করেন আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি গুলোর ভিতরও দিনই পরিবেশ আপনি কায়েম করে দেন ওই সকল ভাই বোনেরাও যাতে দিনের উপর চলতে পারেন সেই সহজ কোনো পথ আপনি পয়দা করে দেন সারা বিশ্বের মুসলিম দেশগুলোর রাষ্ট্রীয় কর্ণধার যারা তাদেরকে তৌফিক দেন তারা স্কুল কলেজ ভার্সিটির পরিবেশে এই মানুষগুলোকে আখিরাতমুখী আল্লাহমুখী করতে পারে এরকম কোনো ব্যবস্থা সেখানে চালু করতে পারে আল্লাহ তাদেরকে সেই বুঝ সেই তৌফিক দানে আপনি ধন্য করে দেন আল্লাহ আমাদের দেশের ভিতরে বিপুল পরিমাণে অফুরন্ত ভাবে গ্যাসের সম্পদ এবং তেলের সম্পদ আপনি নসিব ফরমায়া দেন। আল্লাহ আমাদের গ্যাস জমিনের ভিতরে আপনি অফুরন্ত গ্যাস এবং তেল করে আপনি দান করেন। মুসলমানদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনার দয়া মেহরবানিতে এই দেশে বেশুমার মসজিদ মাদ্রাসা বেশুমার দিনী মার্কাজ কায়েম হয়ে আছে, যেখানে দিনের খেদমত হচ্ছে, যেখানে আপনার বন্ধুরা আপনার সামনে মাথা ঝুঁকায় মাথার মতো করে সেজদার মধ্যে। আল্লাহ এমন এক সুন্দর দেশ আপনি আমাদের দান করছেন। আল্লাহ আমাদেরকে শুকর গুজারি করার তৌফিক দান করেন আর এই দেশের মহব্বত এবং কদর করার তৌফিক দান করেন। এই দেশের উপর আপনি বেশুমার রহমত এবং বরকত নাজিল করেন। এই দেশের মুসলমানদের দীন ইমানকে মজবুত থেকে মজবুততর আপনি করে দেন এবং সকল দুশ্মনদের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে এবং এই দেশের সমস্ত মুসলমানকে সকল মুসলমানের জিন্দগিকে আপনি হেফাজত করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসিলা আপনি কবুল করেন। ربنا 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 تقبل منا ربنا ربنا تقبل منا ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم.